This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Royal Tiger Dream presents. Jaha bolibo, sabko bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে চাই রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব 96তম পর্বে। আমরা হাঁটিহাটি পা পা করে শততম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি এবং শততম পর্ব পর্যন্ত যাহা বলিব সত্য বলিব সমস্ত সাফল্য আমরা দিতে চাই আমাদের লাখ লাখ অগণিত শ্রোতাদের। বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আজকে জিবিএসবির মঞ্চে নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্য কনফেস করতে যাওয়া আমাদের এবিসি লিসনারের একজন। তার সঙ্গে আমরা আরজি রাজুর কাছ থেকে পরিচিত হব, তবে তার আগে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের এখানে কনফেস মঞ্চে আপনিও বসতে পারেন নিজের জীবনের সমস্ত অপরাধ কিংবা ভুল নিয়ে। সেজন্য আপনাকে একটি ফিক্সড নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাকে বলতে হবে খুব সংক্ষিপ্ত করে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনা ফোন থেকে শুনতে পাবেন সেই অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আর এছাড়া আপনি আমাদেরকে SMS ও করতে পারেন। আমাদেরকে SMS করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আপনারা নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা উপস্থাপিত করি এমন একজন অপরাধীকে যিনি তার জীবনে কিভাবে অপরাধ করেছেন, কিভাবে অপরাধী হয়েছেন এবং সে অপরাধ ও ভুলের প্রায়শ্চিত্ত কি করেছেন সবকিছুই সে নিজের মুখে স্বীকার করেন। তার উদ্দেশ্য এবং যাহা বলিব সত্য বলিবর উদ্দেশ্য এক থাকে, যে তার মতো করে তাকে শুনে আর যেন কোনো অপরাধীর জন্ম না হয়, কারণ তিনি প্রায়শ্চিত্ত করে আপনাদের সামনে কনফেস করেন এই অর্থে যে তার মতো ভুল বা তার মতো অপরাধ করলে তিনি যেভাবে অপরাধের শাস্তি পাচ্ছেন সেই শাস্তি কিংবা তার চেয়েও ভয়াবহ শাস্তি আপনাকে পেতে হতে পারে। প্রিয় শ্রোতা, আমরা আজকে আমাদের সঙ্গে যে রয়েছেন প্রথমেই আমরা আর যে রাজুর কাছ থেকে জেনে নেব তার নাম এবং তার চরিত্রের কিছু ভালো দিক।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি আদম। ছোটবেলা থেকেই আলম খুব শান্ত ধরনের ছেলে ছিল, বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতেন। পরিবারের সবার সাথে তার সম্পর্ক ভালো ছিল, অন্যের উপকার করতে খুব ভালোবাসতেন আলম। একবার একজন মহিলা তার কাছে সাহায্য চেয়ে হাত বাড়ালে আলমের কাছে যত টাকা ছিল তিনি তার সবটাই দিয়ে দিয়েছিলেন, যদিও সেটা অনেকদিন আগের কথা। এভাবে মানুষকে উপকার করতে আলম ভীষণ ভালোবাসেন। কিন্তু তারপরেও আলম আর যাহা বলিব সত্য বলিব মঞ্চে, কি সেই কারণ, চলুন তা জানতে চলে যাই আর জি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে আলম রয়েছে আজকে আমাদের রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আর বড় বড় মতোই আমাদের সঙ্গে যোগ দিচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদের এই অনুষ্ঠানটি পুরোপুরি একেবারে ফোনে নিয়মিত শোনেন, শোনার পর তার মূল্যবান মতামত প্রদান করেন। তো আজকে আলমকে শুনবেন তিনি, এবং তারপর তিনি সাইকো অ্যানালিটিক্যাল তার যে তত্ত্বীয় এবং পুঁথিগত বিদ্যা সেইখান থেকে তিনি পুরো বিষয়টিকে ব্যাখ্যা করবেন। আমি প্রথমেই নিশ্চিত করছি যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, এবং আশা করছি আপনার মূল্যবান মতামত আমরা অনুষ্ঠানের শেষে জানতে পারবো।
হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি।
অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আমার এই বন্ধুটিকে স্বাগত জানাচ্ছি যিনি আজকে এখানে আছেন, আলম। আলম, প্রথমে যে প্রশ্নটা আপনাকে করতে চাই, যে আপনার যে বিবেকটা জেগেছে, যে কারণে তো আজকে আপনি লাখো মানুষের সামনে কনফেস করতে এসেছেন, তো আপনার এই বিবেক জাগানোর কাজটা আসলে কে করে?
বিবেক জাগানোর কাজটা দিবী করছে,
এই অনুষ্ঠানটা নিজে স্বয়ং করেছে।
আপনি যে বলেন যে যাহা বলিব সত্য বলিব, যার বিবেক ভিতরে কাজ করে এরে নিয়ে আপনার কথার দ্বারা আমার বিবেকটা যাচ্ছে,
মানে আমার কথা শুনে আপনার বিবেক জেগেছে। ওকে, আপনি লাস্ট কবে নাগাদ অপরাধ করেছেন?
আমি একটা অপরাধ আমি বর্তমানে এখনো করতেছি।
এখন আপনি অপরাধের মধ্যে আছেন?
আমি যদি অপরাধটা ছেড়ে দিই তাহলে আমার একদম রাস্তায় আবার নেমে যেতে হবে,
যে কারণে আপনি ছাড়তে পারছেন না। ওকে, প্রিয় শ্রোতা, আজকে আলম রয়েছে আমাদের সঙ্গে। আলমের জীবনের অপ্রিয় সত্য, আপনার অন্তর কাঁপানো আমি বলতে পারি যে এরকম একটা অপ্রিয় সত্য, সেই অপ্রিয় সত্যের মুখোমুখি হব আমরা সিরিয়ালি। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে থাকবো যে একজন অপরাধের জন্ম কিভাবে হয়, তারপর অপরাধগুলো কি এবং তার প্রায়শ্চিত্ত কি। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। জি আলম, শুরু করুন।
আমার জন্ম নোয়াখালীতে।
নোয়াখালীতে?
জি।
নোয়াখালী ভাষায় আপনি কথা বলতে পারেন?
জি।
আপনি যে ভাষায় কথা বলেন আপনার চারপাশের মানুষের সাথে, ঠিক সেভাবেই বলবেন, ঠিক আছে? একদম আরামসে, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। হ্যাঁ বলুন।
প্রথমে আমি জন্ম আমার নোয়াখালীতে। আমার আব্বু খুবই ব্যবসা বাণিজ্য করতো, আবার আমাদের জায়গার স্ত্রী কৃষিকাজ করতো, তো আমরা অনেক ভালো ছিলাম। আমরা পাঁচ ভাই বোন, আমরা দুই ভাই তিন বোন।
দুই ভাই তিন বোন?
আমি সবার ছোট।
আপনি সবার ছোট, ঠিক আছে।
আমরা পাঁচ বোনের মধ্যে আমার বড় ভাই একটু লেখাপড়া করছে, আর আমার বড় বোন একটু আরবি এমন বাংলা পড়ছে, আর আমার দুই বোন লেখাপড়া করে নাই, আমি স্কুলের কাজটা জানি। আমি কথাটা আমার শুরুতে শুরু করি। আমার আব্বা কৃষি কাজ করতো, আর ভালো ব্যবসা করতো, কিন্তু কোনো অভাব ছিল না আমাদের, সুন্দর ভাবে চলতাম, কিন্তু আমাদের নিজের ছিল জায়গা, জমিন ছিল না। জমিন বছরে বছরে কট রাখতাম, আর গাই গৃহস্থি করতাম। গাই গৃহস্থির মধ্যে কিভাবে করতাম, আমাদের তরমুজ খিরা ধান মানে বিভিন্ন ধরনের কৃষি করতাম। আর আমাদের একটা ব্যবসা ছিল খুবই বড় ব্যবসা, চালের ব্যবসা। আমার আব্বার নাম করলে এক নামে সবাই চিনত আমাদের এদিকে।
চালের ব্যবসা ছিল আমাদের।
আমি যখন জন্ম নিলাম তখন আমার ওই কথা আমি শুনছি আমার বোনেদের কাছ থেকে, আমার বড় বোন আমার এখনো খুবই ভালো জানে। আমার বোন না, আমি মনে করি আমার একদম ফেরেস্ত আসে। তো আমি আমার আমার দুধ খাইতে পারি নাই, তাহলে এটা আমার শোনা কথা। আমার আমার দুধে একটু অসুস্থ ছিল, আর আমার আবার আমার আব্বু আমাদের অনেক দূরে জায়গা ছিল, তো ওই জায়গায় আমার দেখতে গেছে, ধান লাগাইছিল, ধান কাটতে গেছে, দেখতে গেছে। আমার জন্মের পর আমার আব্বুগুলো দেখতে আসে নাই, তাই যদি আমার বড় আপু আমারে লালন পালন করলো, তো আমার আব্বু কইছিল আমারে আরেক জায়গায় হালকা দিয়ে দিতে। আমার বড় মানে কম মরলে যদি আমার ভাই যদি মরে যায় আমাদের কোলে মরবে, আমরা কোথাও দেবো না।
হালকা মানে কি, মানে আরেক জায়গায় পালক দিয়ে দিতে?
জি। বড় বোনে রাখছে, আমু রাখছে, আস্তে আস্তে বড় হইলাম। ওই কালার কিভাবে কষ্ট সুখ গেছে তা আমি বলতে পারবো না। যখন একটু বুঝলাম, বুঝার পর আমার স্কুল ভর্তি করাইলো। আমাদের বাড়ির পাশে স্কুলটা ছিল। ছোটবেলা যখন আমরা 10-12টা স্কুল যেতাম, স্কুল যাই একটু আগে যাইতাম, দুষ্টামি করতাম। দুষ্টামি কিরকম হয় যে আমাদের ওই সময় যে গোল্লা খেলা ছিল, গোল্লা খেলতাম, তো একজন দৌড় দেওয়ার পরে একজন পুরা যে কপালে একটু বাড়ি খেয়েছিল, কপালটা ফুলে গেছে। আমিন মাস্টার নাম ছিল তার, আমিন মাস্টার আমারে আমারে আমার লগের আর একজনের, একজনের নাম নোমান, একজনের নাম আলঙ্গীর, আরেকজনের নাম খুকন, এদের আমরা 4-5টা মিলে গোল্লা খেলতেছি। এভাবে আমাদেরকে আমিন মাস্টার আমার ধরে নিয়ে খুবই মারলো। আমি ওইখান থেকে কানতে কানতে চলে আইলাম, আমি আর স্কুল জানি। আমার স্কুল ভর্তি করার পরে মনে হয় আমি 5-6 মাস গেছি মনে হয়,
মানে ক্লাস একবার শিশু শ্রেণী,
জি
ক্লাস 1 থেকে।
জি জি।
ওকে, ওই মার খেয়ে আপনি স্কুল ছেড়েছেন?
প্রচন্ড মারছে আমারে।
ওকে,
তা আমি আর স্কুল যাইনি। আব্বু ওইদিকে মারতেছে, আম্মু মারে না, আব্বু মারতেছে।
মারতো কেন বাবা, মারতো কেন?
স্কুল যাইতাম না। বেশ কিছুদিন পরে আমার লেগে একটা ছাগল কিনে দিয়েছিল আমার।
আপনার বাবা আপনাকে একটা ছাগল কিনে দিয়েছে?
জি।
ওকে,
ছাগল কিনে দেওয়ার পরে আমি ছাগল রাখতেছি, খাওয়াইতেছি, কোথাও নেওয়া লাগে না। আমাদের নিজে যে গৃহস্থি করি, আমাদের যে জমির পাশে রাখতে পারি, সমস্যা নাই, কোথাও নেওয়া লাগে না। এভাবে করতে করতে একদিন তরমুজের সিজন আসছিল। আমরা আমার লগে হাই মান্য বন্ধু বান্ধব ছিল, তো আমরা একটা আমাদের ক্ষেত্রে একটা তরমুজ দিয়েছিলাম, সিঁড়ে কাইটটা খাইতেছি। আব্বু এ দেখে আমার ওই জায়গায় রাখে মারল, আমি আর কিছু কইনি, মাগরিবের আগে দিয়ে চলে গেলাম বাড়িতে। যাওয়ার পরে আব্বু আবারও আমারে দূরে কালে সটকনা দিল, আমি আর কিছু বলিনি। ছোট মানুষ, এটার ফাঁকে আমার বড় বোনের বিবাহ লেগে আসতেছে, যাক বড় বড় বিয়ে হলো। বিবাহের পরে জামাই বাড়ি ছেড়ে গেল, তো আমার তো একা হয়ে গেলাম। এই ফাঁকে আবার আব্বু আমার একটা গরু কিনে দিচ্ছে, আমি গরু রাখতে। ভাই গরু টানে যদি গাছ খাবে না, তারের যে ফসল নষ্ট করতে গেলে রশি ধরে টান দিলে আমি টানে আনতে পারতাম না। তুই আবার যদি ভান্ডা রাখতাম না, তুই হ্যাঁ গরুর পেট না করলে আবু ভাইয়া মারতো, বাজার তো যায়া গরু দেখতো রাত্রে বাইক মেরে, যদি পেট না করতো আমার মারতো। সেইভাবে করতে করতে দিন গেল, আস্তে আস্তে সেন হলাম। একদিন ভাই আমার এরম মার দিছে, আবু মার কেন গ্রাম অঞ্চলে লাল চিপটা গুলো আছে না, আমার মায়ের লাল চিপটা গুলা দিছে রাত্রের বেলা। আমার আব্বার মন কি ছিল আমি এখনো বলতে পারিনি। তারপরে ভাই এমন মায়ের দিছে রাত্রে, আমি পরের দিন সকাল কোন রকম আমার চাষি আমারে নিয়ে গা গোসল দিল, গোসল দিয়ে আমার চাষির ঘরে রাখলো আমারে। আমি পরের দিন আমাদের ঘরে যাই, কিছুই করি না, কারের কোনো জিনিস ধরিও না। এইভাবে থাকতে 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 হঠাৎ আমার বাড়ির সামনে একটা রাইস মিল, এই যে ধানের মিল গুলা ছিল না, ধানের মিল আমি প্রথম অবস্থা বলতে কি ভাই কুড়া যে পিছনে ধানের মিলে গেছি কখনো আমি জানি না, কুড়া বাইরে পিস দিয়ে আমি কুড়া টানতাম, কুড়া টুকা পাইতাম, আমি এগুলো কি করতাম বিক্রি করতাম। দেখা গেছে প্রচুর দাম বানতো, তো অনেকগুলা কুড়া পাইতাম। দেখা গেছে ডেলি আমার 200-150 এরকম আমি কুড়া বেচতাম, 100 বেচতাম, নিজে চলতাম, বিক্রি করে দিতাম, কারে দিতাম না তো টাকা, নিজে চলতাম, খাইতাম, ঘুরতাম। এই আর এর মধ্যে আমি আবার ছবি দেখতাম, বাংলা ছবি গুলো কিরকম ছবি দেখতাম, ওই যে প্রথম আমার ফার্স্ট ছবি হলো ভাইয়া ছবি, তারপর হইলো আমার আম্মা জান, তারপরে বেদের মেয়ে জোসনা, এই ধরনের ছবি গুলো আমি দেখতাম
ওই সময়।
জি
ওকে।
তো এভাবে ছবি দেখতে 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 একদিন হঠাৎ করে আমার বাড়িতে হলটার নাম হলো হ্যাপি হল। আমি ওই ছবিটা দেখা আমি ওইখান থেকে অর্ডার করছি, আমি এই ধরনের ছবি আমি আর কখনো দেখবো না। ওই ছবিটার মধ্যে কিছু খারাপ সিন ছিল, তখন আর আমি ওই হলে যাই নাই কখনো, আর এখন পর্যন্ত জানি। তো এর ভিতরে ভাই আমি ছবি দেখতেছি, কামাই ওই যে কুড়া টুড়া বেচতেছি, ছবি দেখতেছি, ঘুরতেছি, খাইতেছি, হঠাৎ করে আমার ওস্তাদের বোন, তখন আমার বয়স কত 13 বছরের মতো হবে।
ওস্তাদের বোন মানে ওস্তাদ কিভাবে হলো?
ওই যে আমি যার লগে খাই খাই যে কুড়া টুড়া মেশিনে থাকতাম টানতাম না, ওনার তো আমার ডায় ওস্তাদ ছিল।
মানে ওই মেশিনটা ওনার ছিল?
না ওনার ছিল না, ওনার চাকরি করতো ওই সময়।
আচ্ছা আচ্ছা।
জি
উনি আপনার ওস্তাদ ছিল?
জি। আমার ওস্তাদের বোন ছিল, ওই ওস্তাদের আমার তার বাড়িতে আমি যাইতাম না, এইভাবে যাইতাম যাইতাম ওস্তাদের বাড়ি যেতাম, বাচ্চা টানতাম, তো ওস্তাদের খায়া থাকলে আমাকে কড়া দিত। কিন্তু ভাইয়া দুঃখ বেশি কি, আমার ভাত আমাকে ভাত তখন মানুষ ঢোকা এমন কোনদিন ভাত ছিল না যে আমাকে 10-12 কর্মচারী যে না ছিল। কিন্তু
আপনি ওই সময়টা কি পরিবার থেকে আলাদা হয়ে গেছেন?
আলাদা আলাদা হয়ে না, মাঝে মাঝে যখন আব্বু বাড়ি থাকতো না তখন আমি বাড়ি যেতেন।
যেতেন আর এই সময়টাতে এই যে কুড়া বিক্রি করতেন, এই সময়টা কোথায় থাকতেন? এটা
ওই যে আমি দোকানে থাকতাম, যে দোকানে কাজ করতাম ওই দোকানে থাকতাম।
আমার দোকানটা থেকে বাড়ির দূরত্ব কত দূর ছিল?
অল্প, এই যে দোকান থেকে কত বাড়ি যেতে 5 মিনিট লাগে।
তো আপনার বাড়ির পরিবারের অন্যান্য মেম্বাররা
সবাই দেখে
কিছু বলতে
পারেন না? আব্বুর বয়সে কিছু করতে পারে না।
আপনার বাবাও চাইতো না আপনি বাড়িতে থাকেন?
জি না। তো আমি এইভাবে করতে করতে দোকানে আর শোকি নেই, এক দোকানদারে খুবই ভালো জানতো আমার, উনি আমার বন্ধু জাফর নাম, এখনো সৌদিতে থাকেনি, উনি দোকান দিছে আমাদের বাড়ির পাশে, ওই যে আমার দোকানের পাশে দোকান দিছিল। তো ওই ওনার দোকানে আমি থাকতাম রাত্রে, এছাড়া আমি আবার যেতাম না, যেদিন আব্বু না থাকতো ওদিন বাড়িতে যাইতাম। তো এর ফাঁকে আবার আমাদের নতুন একটা ব্যবসা নিচ্ছে, মুড়ি বিক্রি করবো, মুড়ি মানে বাজ্জা বাজায় মানুষের বাজায় আমাদের জিলাতে লক্ষ্মীপুরে আইনে আইনে বিক্রি করতো। আর আব্বু রোববার আর বৃহস্পতিবারে লক্ষ্মীপুর বাজার আছে, তখন ওই যেদিন আমার স্বাধীন মতো চলতে পারতাম। তো আমার আম্মু রাত্রে যত রাইতে হোক আমার আম্মু আমার কফি দিয়া দোকানে না বাদ দিয়ে যাইতো। এমন দিন গেছে রাতে 4টা বাজে আমার আম্মু আমার দোকানে দেখে গেছে
কফি বাতি।
জি জি, কফি বাতি নিয়ে সেভাবে করতে 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 আম্মু দেখতো চাইতো। একদিন ওই যে মাটিতে ঘর দিয়ে যে 16 গুড়ি বুঝেন ভাইয়া, 16 গুড়ি খেলতেছি,
বাঘবন্দি খেলা বলে।
তো আমি 16 গুড়ি খেলতেছিলাম, তখন ওদিন বৃষ্টি ছিল, কোনো কাজ ছিল না। তো এই 16 গুড়ি খেলতেছি, আমার আপু করতে জানি ভাইয়া, ভাইয়ের পিছু তো আমার এমন একটা লাঠি দিচ্ছে, তখন আমার কান মধ্যে আমার শক্তি ছিল না। আমি দুলতেছি আর আমার মারতেছে, আমি মার খাইছি আর কইছি আপনি আমার এত আর মারি নাই, হত মারিয়া পালা আর না আপনি আমার বাবা না আপনি আমার ছেলে। আমি এভাবে বলছি কথাটা, আর না আল্লাহ আমার আল্লাহ আপনার যে হাত দিয়ে আমার মারতেছেন, আল্লাহ আপনার হাত অবশ করে দেন। আমি
আপনার বাবা চাইতো কি
আমার বাবা সাহিত্য কে আমি লেখাপড়া করেনি, ওইখান থেকে স্কুল চাইছি। ওনার যারা মারছিল ওনার বাবা বিচার দিছে আব্বুর কাছে, তারপরে মারলো ওখানে মাস্টার মারলো, বাড়িতে আসি তারপরে আব্বু মার দিল। আব্বু আমার কথাটা বুঝতেছিল
না, সবাই শুধু মারতোই,
আমার আব্বু ছাড়া আমার কেউ মারতো না, খালি আব্বু শাশু মারতো, আমি যে হাঁটু আমারও শক্তি ছিল না। তারপরে আমার ছোট সাথে আমার নিয়ে নিয়ে গেছে ভাই, আমার নিয়ে পুষ্করিণীতে নামাই দিছে। পুষ্করিণীতে আমি যে ডুব দিমো বা যে উঠমো আমার ও শক্তি ছিল না। তারপর আমারে আমার ছোট সাথে উড়াইলো, আমার বড় বোন আমার বড় বোন আমার দুলাবাড়ি বাড়ি। তারপর ভাই এইভাবে গেলো, আমি কইছি ও এই আর আমার মাছ দিয়ে আমার আম্মুর কইলো কি, ওরা যদি আর যদি কোনোদিন যদি আমার ঘরে জায়গা দেয় তাহলে তোমার বুয়াতে গেলে তোমার অবস্থা খারাপ হবে। আমার আমার আম্মুরও বলছিল, আমি কইছি আম্মু আজকে থেকে আমি এই বাড়ির আশেপাশে আমি কখনো কোনো দিনও আমি পালা দিব না, যদি আমি মরেও যাই কোথাও যদি মরেও যাই, মরে গেলে যে এনে আমি মরে যাই, হিয়ানের মানুষ আমার কপর দিয়ে যদি পারে পারবো, আর না যে এনে মন চাই এনে পালা রাখবে। আমি আর বাড়িতে আর যাই না, আমি ওই যে দোকানে কাজ করতেছি ওই দোকানে আমি কাজ করতেছি মোটামুটি ভাই, আমি অল্প বয়সে আমি মিস্ত্রি হলাম।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতির ঘন্টা শুনতে পেলাম, এই পর্যায়ে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আজকে এখানে কনফেস করছে আলম নামের এক বন্ধু, আলমকে দেখার জন্য কিংবা তার যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি নিয়ে কোনো মন্তব্য করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা আমাদের এবিসি রেডিওর ফ্যান মেম্বার এবং একই সাথে এই অনুষ্ঠানটি অর্থাৎ জেবিএসবির ফ্যান হয়ে যাবেন। ফিরে আসছে ঠিক 3 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
স্বাগত, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। 3 মিনিট পর আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং একই সাথে আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে আলমের জীবনের অপ্রিয় সত্য এখানে উদ্ঘাটিত হচ্ছে তার মুখে, এবং তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন। কোনো কমেন্ট থাকলে, কোয়ারি থাকলে চলে আসতে পারেন ফেসবুক পেজে, facebook.com/abcradiofm89.2। আর একই সাথে বলতে চাই প্রিয় শ্রোতা, যারা এখানে এই অনুষ্ঠানটিতে এসে কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আমি আরো একবার বলছি 09613 892 892। ওকে, যেখানটাতে ছিলাম আলম, তারপর
তারপর ভাই আমি অল্প বয়স কিন্তু আমি মিস্ত্রি হলাম। আমি পায়ের নিচে ইটা দিয়া দুইটা করে চারটা ইটা দিচ্ছি পায়ের নিচে দিয়ে, আমি হলার লাখ ঘুরে পাইতাম না, ধানের যে হলার ডাক না আমি লাখ পাইতাম না, তখন আমি ধান ভাঙলাম। তখন আমি শ্বাসটা পাইছি কি লেগা, কিভাবে আমার ওস্তাদ যে ওস্তাদের খুবই অসুস্থ ছিল। তারপর আমি যাক এভাবে মিস্ত্রি হলাম, সে হওয়াতে আমি মোটামুটি কাজ করতেছি। আমি ভালো একটা শ্বাস পাইলাম, তখন আমার কোনো বেতন ছিল না, ওই যে ধান ভাঙতে যা তখন এভাবে পূজা তারপরে সবাই চাল দিয়ে দিত। তো এভাবে আমার ওই যে আমার ওস্তাদের বোনের লগে হাই এলো, তো আমার লগে চলতেছে। তো এইভাবে আমার আব্বু লগে আমার মরে পারো না যে ধান নিয়ে আয়, তো আমার আমার কাছে আনতো না ধান, পাশের দোকানে নিত। তখন আমার মনে একটা হারামি লিখে গেছে, আমি আমার আব্বুর ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিন। আমি আমার আব্বুর ব্যবসা ধ্বংস করে দিন। তো কি করছি ভাইয়া, প্রথম দিন আমি এই যে গ্রামাঞ্চলে চুরি করে ঢাকাইছি, আমি ওকে একজন লগে আলাপ কথা বললাম, এই অবস্থা। এর 3 দিন পরে আমাদের ঘরে চোর ঢুকছিল, তখন আমাদের ঘরে অনেক চুরি করে নেওয়া হয়েছে।
আমি তো
কইতে পারবো
সেটা ইনফরমেশন গুলো দিচ্ছি। আচ্ছা,
তারপর আমি এভাবে বলার পরে আমার ঘর চুরি হলো। চুরি পরে যে চুরি করে নিছে ভাইয়া, উনি আমারে বাজারে নিয়ে আমার টাকা 500 হাততেছে। আমি কইছি আমার লাগবে না, তোরা খা, আর আমার যদি দেস তাহলে দে। আমি ওই টাকাটা আমার বাড়ির পাশে একজন খুবই গরিব, মানে ওনার কিছুই নাই, আমি 500 টাকা আমি ওরে দিয়ে দিছি, তুই খা যা। এইভাবে চলতেছি, হঠাৎ করে দেখছি যে আব্বু ওই যে গ্রাম অঞ্চলে যে ওজা টোজা যে আনা পড়া চোরা আনছিল কেরা চুরি করছে দেখতে লাগে, সেই আনা পড়া টোরা আনার পরে যে আসল যে চুরি করছে উনার কোনো নাম আসে না, আর যে না করছে উনার নাম আসছিল। আমার ফুফাতো ভাই একজন এগুলো করতো, উনার নাম আসছিল কিন্তু উনি করে নাই, করছে আরেকজনে। এইভাবে চলতেছি আমি, ভালোভাবে থাকতেছি খাইতেছি, আমার কোনো খাওয়ারও টেনশন নাই, থাকারও টেনশন নাই। আব্বু আম্মু ভাই বোনেরা তো সবাই দেখি দোকান বেলা সকাল রাত পনেরো লগে দেখি, রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত দেখতেছি। সেভাবে কোনো ইয়ে নাই, তো আমার বড় বোনের বাড়ি আমি মাঝে মাঝে যাই, হঠাৎ করে এভাবে থাকতেছি খাইতেছি। যে দোকানে আমি কাজ করতাম না, ওই মালিক দোকান বন্ধ করে দিবে, বন্ধ করবো কি উনি বিদেশ যাইবে। কাজ করলে আমি ভাত খেতে পারতাম, এমনি কাজ করছে এমনি করছি এমনি খরচা করে বলেছে, কোনো টাকা নেই আমার কাছে। উনি বন্ধ করে দিয়েছে দোকান 10-15 দিন, কেউ থাকবো না দোকান বন্ধ। এতে আমার কাছে টাকা নেই, আমি ভাত খাইতে পারি না। আমার বাড়ি বাড়ি বলতে আমার যেটা অল্প একটু জায়গা বেশি বলেছে, আবার আমার আরেক কাকার কাছে, আপন কাকা না বাড়ির পার্শ্ববর্তী কাকা আর কি, ওনার গাছে বাড়ির উপরে সুপারি ধরছিল। আমি 3 দিন না খাইয়াছিলাম, তা আমি সুপারি গাছে উঠছিলাম, আমি তেমন গাছ এখনো উঠতে পারি না, তেমন অনেক কষ্ট হয়েছে আমার উঠতে। উঠটা ভাই আমি সুপারি পাচ্ছি, ওই যে সুপারি গাছে উঠছি, সুপারি গাছ লড়ছে না, আমার ছোট বোনে দেখছে ধরেন যার গাছ আমার কাছে বলে দিচ্ছে, বলে দেওয়ার পরে আমার মাথার চুল গুলো এখান থেকে কাটা দিছে, এখান থেকে কাটা দিছে। তখন ভাই আমি রাস্তায় বাইরেতে পারি না লজ্জাতে, আমি কি করছি ভাই সব পণ্য চুল আমি এক আমার বাড়ির পাশে ওই যে যারে টাকা দিয়েছিলাম 500, তখন আমি ওনার ছেলেরা পাই একটা বেলেট আনাছি, একটা বেলেট সময় যে 2 টাকা করে বেলেট গুলো দিচ্ছে না জানি, একটা আমার স্মরণ আমার চুল গুলো উনি ঘরের ভিতরে রাখে, আমার চুল গুলো সবগুলো কাছে পালা দিচ্ছি। পালা যাওয়ার পর আমি আমাদের মসজিদের পুকুরে দিয়ে গোসল গা গোসল দিয়ে আমি চলতেছি, কত ঘুম ভাইয়া, কত রাত্রে আমি যে খের আছে না নানা খের গুলো, খেরের ভিতরে এভাবে গোল করে আমি যে কত রাত যে আমি খেরের ভিতরে কাটাই দিচ্ছি একা একা
বাইরে।
এই যে কুয়াশা, শীত কি গরম কি বর্ষা কি কিছুই না, কত রাত আমি খেরের ভিতরে কাটাই দিচ্ছি।
আপনার তো আরো ভাই বোন ছিল, তারাও কি বাবাকে বোঝানোর জন্য কোনো কথা বলতো না
ভাইয়া? ওটা আমি তো বাড়িতে গড়ে যাইনি, আমি তো বলতে বুঝতে পারিনি, আমি জানি না। তারপরে মাথা নাড়া করে এইভাবে থাকতেছি, আর মাথার মধ্যে যে একটা টুপি দিয়ে ক্যাপ দিয়ে থাকতাম আর ইয়ে করতাম। 10 দিন পর আবার ওই দোকানটা খুলছে, তা আমি এসব করলাম কি, আমি যে 10 দিন যে এই কারণে যে আমার মাথাতে চুল নেই আমি কি করলাম, তখন আমার ওই বুদ্ধি ছিল না। তখন আমি ওই যে কুড়া চাল পাইতেছি, কুড়া পাইতেছি, এগুলো আমি বিক্রি করতেছি, এক জায়গায় 200 টাকা কামাইছি, 100 টাকা রাখে দিচ্ছি, 100 টাকা খরচা করছি।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, ওর জীবনে সেভিংস কি জিনিস ও বুঝতো না, যখন যা রোজগার করতো সেটা খরচ করে ফেলতো। 10 দিনের জায়গায় সে এমন একটা শিক্ষা পেলো, তাকে চলার জন্য চুরি করতে হলো, এবং চুরি করতে গিয়ে সে ধরা পড়লো, মাথার চুল কাটলো, 10 দিন তার কোনো জীবন ছিল না, রাস্তায় ঘুমোতে হচ্ছে, বাড়ির উঠোনে ঘুমোতে হচ্ছে। এই মানুষটা 10 দিন পরে যখন আবার কাজে ফিরল, তখন সে প্রতিদিন যে টাকাটা সে আয় করতো সেখান থেকে কিছু টাকা জমানো শুরু করলো। এই বেসিক এডুকেশনটাও কেউ কখনো তাকে দেয়নি, সে নিজের জীবন থেকে শিখেছে। ওকে বলুন তারপর।
তারপর ভাই আমি এইভাবে করতে করতে আমি একটা না মানে এখন মোটামুটি ইঞ্জিনের কাজে বুঝি, এইভাবে করতে করতে দেখা গেছে আমি ভাই অল্প দিনে আমি 10,000 টাকা গোলাইছি। মানে আমার ক্যাশ আছে, 10,000 টাকা ক্যাশ দিলে তখন আমি একটা ছাগল কিনলাম, একটা ছাগল দিয়ে আমার 17টা ছাগল আমার দোকানের আশেপাশে রাখতাম, এইভাবে 17টা ছাগল দিতাম, মানুষের চোখ পড়ে গেছে। আমি কিছু ছাগল বেচা ফেলাইছি, 2টা ছাগল রেখে আর 15টা ছাগল বেচা ফেলাইছি, দিয়েছে আমি নিজের টাকা নিজের কাছে রাখলাম, কোনো মানে আমি সুদও দিনে কিছুই করে নিজের কাছে রাখতেছি। হঠাৎ করে একদিন আমার ওস্তাদের বোনের লগে আমার লগে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, সম্পর্ক হয়ে যাওয়ার পরে আমি হাই হেলো যাইতেছে, উনি মাদ্রাসা পড়তেছে, আমিও ডেলি ডেলি যাইতেছি, কাস্টমার বয় আছে, আমি তেলের নাম দিয়ে আমি ওরা দেখে আইতাম, বসে না তেল নাই ইঞ্জিলে, আমি ওরা তেল নিয়ে আসি বসে না তেলে, বাজার বেশি দূরে না, 1/2 কিলো বা 1 কিলো হবে। এইভাবে যাইতে যাইতে গেলাম, তারপরে ওনারা দেখতাম হঠাৎ করে একদিন দেখি কি এটা মনে আমাকে মেন সম্পর্কের পরেতে মানে মেন সম্পর্কের একটা প্রেমের সম্পর্কের পরেতে হঠাৎ করে একদিন রিক্সা আমার বলে কি ভাইয়া ওই যে ছেলের দোকানের চা দোকানের সামনে যে ছেলেটা পোলাটা ওলার লগে দেখছি আর টিমে দেখছি কথা বলে, উনি কেছি স্বাভাবিক বলতে পারে। এইভাবে যাইতে যাইতে প্রত্যেক দিন উনি করতে ভাইয়া এর মধ্যে বলে গেছে কি আমি ওরে 8 ডাউন রিক্সা দিয়া আনা নেওয়া করতাম মান্দ্রাসায়, মানে রিক্সা মাসিক আমি রিক্সা রাখছিলাম, তখন আমাদের বাড়িতে যাইতে রিক্সা বাজারে যেতে জোড়া 5 টাকা নিত, তো আমি মাসিক রিক্সা রাখছি, আমি কিছু যাত্রা আমি মাসে 600 টাকা করে দিবো, খালি ওনারা আনবি আর নিবি। সেভাবে নিতে আনতে এইভাবে ভাইয়া রিক্সা তো আমরা প্রত্যেক দিনে যা যাই স্কুলের লগে কথা করে
আমি আপনাকে আপডেট দিই
আমি এইভাবে ভাইয়া কয়েকদিন ফলো করলাম তখন আমি যখন মানুষ ছুটি হবে তখন আমি যাইতাম একটার দিকে একটা বা সাড়ে বারোটা এইভাবে যাইতাম যাই আমি দোকানে যাই ভাই আমি যে নষ্ট হয়ে যাচ্ছি এখন নষ্ট বলতে কিরকম আমি যাই ওই সার দোকানের পিছনে বসে বসে চা খাইতাম আর আমি দেখতাম মাদ্রাসা ছুটি লোক কি করে আর দেখলাম যে একদিন দেখছি যে সার দোকানের ওই খোলার লগে মানে দু তিন মিনিট করে কথা কর আমি বললাম কে সুমন তোর লগে উনি কির কথা করল রে ভাই এমনি আছে ভাইয়া এমনি উনি তোর লগে আবার প্রশ্ন রাখি একটু কয়েছো দেই কয় এমনি আয়ে হায় লোক এমনি বন্ধুতে সব আয়ে আমি ভালো কথা স্বাভাবিক একজন বন্ধু থাকতে পারে ভাইয়া এভাবে আমি আর কিছু করি না হঠাৎ করে একদিন ওনার লগে ছবি দেখলো ছবি দেখতে গেছে আমাদের বাজারের উপরে মেঘনা হল উনি ওনার লগে ছবি দেখছে তো আমি উনি হল তো বাইরে স্যার আমি মানুষের সামনে আমি দুইটা থাপ্পড় দিছি সম্পর্ক ছিল সেইভাবে যাইতে যাইতে আমি ওকে বাড়িতে ওরা মানে সত্যি কথা আমি আস্থাবে ধরে প্রচন্ড ভাবে টানে নিয়েছি আইনা ওরা মনে করলাম কি এলেন আপনার মেয়ে এ আর কয়ে আমি যে গার্ড ধরে ধাক্কা দিলাম না একটা টিনের লগে অল্প একটু কাইটে গেছিল এই জায়গা দিয়ে কাইটে গেছিল আমি চলে এলাম দোকানে আমি আমার মতো থাকি ওর মতো থাকে পরের দিন আমার যে ডাক দিল ওনারা মুখ বাবা কি হয়েছে আমি সবগুলো কইলাম দেখেন ফুফু এই ঘটনা ওনারা আমি অনেকবার বুঝেছি অনেকবার ইয়ে করছি উনি তো আমার কথা শুনে নাই ও ইয়ের লগে যায় ছবি দেখতেছে তখন এটা আপনি কি করবেন আপনারা করেন আমার আর ওর ব্যবহার যাওয়া ভালো হয় উনি এভাবে চলুক আর আমার আর দরকার নেই এইভাবে করতে করতে ভাইয়া সত্যি কথা কি আমি আর রাগ করে আর ওনার লগে কথা বলি না আক্রমের লগে কিন্তু আমার ভিতরটা যে মানে কারে দেখাইতে পারতেছি না আমার ভিতরটা যে ওরা ছাড়া কিছুই বুঝে না আরেকদিন দেখলাম যে ওর দোকানের সামনে ওনার লগে খারাই খারাই কথা কর আমার এই পাশ সিগারেট আমি ওনারে বললাম কি একটা সিগারেট দেখো কি সিগারেট দিন আমি কোন নাম জানি না যে কোনো একটা সিগারেট দেখ তখন আমার একটা একটা সিগারেট দিল এই আমার পাশ সিগারেট হাতে নিলাম সিগারেট খাইতেছি আর এই আমার পাশ মেয়েদের সাথে রিলেশন ওরা আক্রমের লগে তারপরে ওনার এক সাথে বোন আছে ওনার লগে এভাবে চলতেছি আবার আবার আমার বাড়ির পাশে আর একটা মেয়ের সাথে ওনার নাম হলো মোনা ওনার সাথে এভাবে পাঁচ ছটা মেয়ের সাথে সম্পর্ক করলাম এর ভিতরে ভাই আমি যে পাম্প মেশিন আছে না তো আমি একজনের পুষ্কুনি বিস্তি গেলাম তো আমি পুষ্কুনি এসেছি রাত্রে বেলা তো আমার রাত্রে মেশিন নষ্ট হয়ে গেছে তো আমি দিনের বেলা ঠিক করবো এবার সারাদিন গেছে ঠিক হয় না এই বিকেলবেলা আশ্রয় রাখ দিই আমার মেশিন ঠিক হলো তো আমি স্টার্ট দিছি না স্টার্ট দিয়ে পানি এসতেছি হঠাৎ করেই একটা মেয়ে এলো আসরের আধান দিল উনি বলতেছে কি ওনার বান্ধবী আরো ছিল আমি নামাজ পড়ে আই আমি আর আমলে তোরা যাইলে আর নাহলে তোরা খারাই থাকে আমি যাই আমি নামাজ পড়ি ভাই সত্যি কথা কি এই কথাটা আমার কানে বাড়ি গেছে না এক নজর ওর দিকে ছায়া রয়েছে তো আমি কই আর জীবন আর আমি এম করবো না আমি এভাবে দেখতেছি আবার পরে কিছুক্ষণ পরে উনি তো নামাজ পড়তে গেছে ওজু করবো নামাজ পড়বো আমি কিছুক্ষণ পরে আমি যাই কই আসু আমার একটু পানি দিবেন তুই আমার একটু পানি দিছে আমি খাইলাম খাইয়ে আমি চলে আইলাম তার পরে আমি বাজারে আসছি বাজার আয়া আমি আমার বাড়ির পাশে যে ঘটক গিরি করে একজন আমি ওরা করলাম কি কাকা আমি কিন্তু ভাইয়া তখন বিয়ের উপযুক্ত হয়েছে কিনা আমি বলতে পারবো না আমি করলাম কি কাকা আমি ওরা বিয়ে করবো কারে আমি কই অমুক বাড়ির পাশে অমুকের অমুক একা একা একটা বাড়ি একা ঘর অমুকের বাড়ি দেখায় আর না আমার লোক চলেন আমার মেশিন ওই জায়গায় আছে আপনারা আমি দেখানো এমনি গেছে যেদিন নিছি আমি ওদিনে চলে গেছে আসলে ভাই ওটার কি আছে না আছে কিছুই আমি জানি না আমার পছন্দ হয়েছে আমি ওরা বিয়ে করবো তারপরে উনি লগ লগ এ বাড়ি গেছে যাইয়া কয় রে কতক্ষণ কি কইছে না কিছু আমি কইতে পারবো না ওর মা আছে বাপও নাই কোনো ভাই বোনও নাই ও একাই আমি কইছি আমার এটা এরকমই দরকার
এখানে একটা বিষয় কি আপনার মাথায় আসলো না যে আপনি যে বাড়িতে কাজ করছেন সেই বাড়ির মেয়ের সাথে আপনার সম্পর্ক তো আপনি যদি ওই মেয়েটাকে বিয়ে না করেন অন্য কাউকে বিয়ে করেন আপনার কাজটা হাতছাড়া হয়ে যেতে পারে আপনাকে ওখান থেকে বিয়ে করে দিতে পারে
না ভাই এটা তো উনি যেরকম চাকরি করে আমি কাজ করি
তো ওটা কোনো সমস্যা ছিল না
জি না
ওকে
তো এভাবে তো যে ক্যাশ করলাম না আমি তো সব ভাষাটা নিয়ে লাগে চলে আমি সব নষ্ট করে দিছি আমার আমি জিরো জিরো কিছুই নেই আমার তো আমার আমার কথা হলো আমার টাকা পয়সা পরে আমি ওরা পছন্দ করে বিয়ে করুন আর না চালনা করবো যে একটা খারাপ উদ্দেশ্য ছিল অত বিয়ে করবো আর না চালনা করে ওর লগে আমি খারাপ রিলেশন করবো তো পরে উনি আমার খাতা যাওয়ার পরে ওনারা আমার লগে কথা বললো কথা বলার পরে কইলে কে ওর কেউ নেই থাকা অবস্থা নাই আপনি যায়া দেখতে পারেন এই যে ছেলেরা তো না খালার তোমার কাছে বিয়ে দিব ওরা কথাবার্তি করে রাখছে ওরা বিয়ে দিব না তো আমার জিজ্ঞেস করলো ছেলে কি করে তো ওরা দেখাইতেছে এই যে ছেলের এই মেশিনটা
মেশিনটা দেখিয়ে বলেছে যে মেশিনটা আপনার
জি ওকে মেশিনটা আমার এভাবে করতে কোন আমি ওনার কাছে মেয়ে দিয়ে দিব না ওনার বাপ মা বউরে তেমন ঘর জায়গা দেয় না, উনি আমার ইয়ে করে মেয়ে নিয়ে করে রাখবো কি করবো। এরপরে আমার বাড়ির থেকে ওরা 25 টাকার মতো গাড়ি ভাড়া আমার ওই গটকে আরেক জায়গায় একটা মেয়ে দেখাতে নিয়েছে। তো ভাই ওই জায়গায় রাত্রে নেওয়ার পরে ওরা আমার অনেক খাওয়া দাওয়া করলাম, আমরা 5 জন লোক গেলাম, খাওয়া দাওয়া করলে মেয়ে দেখে আমার পছন্দ হয়নি, পছন্দ হয়নি আমি ওই জায়গায় বিয়ে দূরে বিয়ে করবো না। আমার কথা হলো আমি বাজারে এই জায়গায় যাতে কাজ করি, আমি এই জায়গায় থাকবো, এই জায়গায় থাকার জন্য আমি একটা শোয়ার জায়গা পাই, আমার এসব হলো এটা।
আচ্ছা,
তারপরে ভাইয়া আমি যে আবার ওই যে পাম মেশিন এর কাছে গেলাম, পাম মেশিন এর কাছে দাইয়া যে যারে পছন্দ করছি আমি ওনার মার কাছে দাইয়া বললাম, দেখেন আমার কিছুই নেই, আমি আমার আছি। এর মধ্যে বলতে কি ভাইয়া, আমি একটা কথা রাখাইছি একটু ব্যাগে যাবো ভাইয়া, এর মধ্যে ওই যে আমার ওস্তাদের বোনের লোক যখন সম্পর্ক আমার লোক চিহ্নিত হয়ে গেছে, এর তো ভাই আমি তাস খেলতাম, তাস খেলা শিখলাম, ওই যে তাস মাস খেলে আমি যে ক্যাশটা করছি সব নষ্ট করছি,
জুয়া খেলতাম,
জি তাস খেলা অবস্থা আমার ক্যাশ দেখা করছি সব শেষ। এর মধ্যে আমি আবার সুদে টাকা নেওয়া শুরু করছি, সুদে টাকা নেওয়া শুরু করছি, মানুষের ধান নিত, চাল চুরি করতাম, কুড়া চুরি করতাম, ধান চুরি করতাম, করে করে আমি এগুলো বিক্রি করে করে আমি তাস খেলতাম, জুয়া খেলতাম।
আচ্ছা,
তো এই জুয়া খেলতাম, ইয়ে করতাম, মানুষের চুরি করতাম, কিন্তু ধরার মতো কারের ক্যাপাসিটি আছে না ভাই। আমি যদি এখনো যদি ধানের মেশিন চালাই, আমি আপনি আমার দিকে তাকায় থাকবো না, আমি যে কোন পাকেজে আমি চাল নিবো কেউ কইতে পারবো না। খালি এই যে আমার হাতটা আঙুল না, আমি একটা আঙুল দিয়ে আমি ধান ভাঙতে পারবো, আমি হাতটা একটু ব্যাখ্যা করে দিলে আমার একটা না আমার আরেক তিন কেজি চাল আমার সামনে পড়বো। তো এই দেখ এভাবে ভাই করতেছি, কেউ কোনো রকম ধরার মতো ক্যাপাসিটি ছিল না। তো এইভাবে চলতে চলতে তার জোরে খেলে আমি অনেক ঋণ হয়ে গেছি, ওই ঋণ অবস্থায় আমি বিয়ের প্রস্তাব দিলাম যে আমি ওরে বিয়ে করবো। তো এই যে ঋণ আছে আমার ওগুলো মাথায় চিন্তা ধান্তা নেই। তারপর আমি দেখ ওনারা রাজি হলো, গটক করলো, জীবনে জীবনটা নষ্ট করে দিন, একবার আঘাত খাইছিল, হয়তো দেখেন অত ভালো হইতে পারে। এইভাবে ভাইয়া ওনারা রাজি হলো, দেখ বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে ভালোভাবে থাকতে বিয়ে দিল। তার 3 দিন পর আমি ওকে বাড়িতে গেছি, কি ভাইয়া মানুষ এখন বুঝি, তখন আমি বুঝতাম না, এখন বুঝি যে স্ত্রী লেগে যে প্রথম যে কি করা লাগে আর কি করতে হবে। ভাই আমি কিছুই না, আর আমার কাছে আর না পয়সা ছিল না যে আমি কিছু নিয়ে যাবো ওর লেগে, আমি খালি হাতে ওকে বাড়তে গেছি। আর আমার ওয়াইফে কিছুই জানতো না, আমার ওয়াইফের এখন বয়স তাহলে কত 23 বছর, আমার মনে হয় ওনার বয়স ধরুন আমি বিয়ে করছি মনে হয় 14-15 বছর ছিল, আমার দেখলে বয়সে রাত্রে চলে যেত। আমার তো আর কোনো কিছু ওনার উপর আমার কথা লিখি, আমি একটা থাকার জায়গা চাইছি, আমার ওনার উপরে আস না কোনো আমার স্ত্রী, আমার তো সবকিছু বুঝতাম, আমি আজ না কোনো রাস্তা আমি কালকে পাবো,
এবার
জি আমার তো থাকার দরকার। এভাবে থাকতে 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 তো ভাই হয়তো কি ওনার কাছে থাকলে তার আমার নিজের ঠিক রাখতে পারে না, সে হয়তো ওনার লগে আমার লগে একটু দ্বন্দ্ব লাগছে। তখন আমি চিন্তা করলাম কি ওনার যদি একটা কিছু যদি ওনার রাখ দিই তো উনি একটা কিছু করবো, তো নিজের নিজের সামলাইয়া রাতে 3টা 4টা বাজে আমি উঠটা 12টা 1টা 2টা 3টা বাজে আমি ওকে বাড়িতে চলে যেতাম। আমার শাশুড়ি এই যে হারিকেন আছে না, হারিকেন নিয়ে আমার পিছনে পিছনে আমার ডাক দিত, মনে হয় 2 বছরের মতো আমি
আপনি যেটা করতেন হয়তো জোর খাটাতেন, আপনার স্ত্রী সেটাকে কোনোভাবে পাত্তা দিত না, আপনি 2 বছর 2.5 বছর যাবৎ এইভাবে এক ধরনের টানাপোড়ন, মনোজাগতিক যে টানাপোড়ন সেটার মধ্যে ছিল।
তারপর আমি চিন্তা করলাম কি আমি তো এই জায়গায় যদি থাকি ওনার উপরে ওনারা আমি কন্ট্রোল করতে হলে ওনারা আমি আগে অনেক কিছু করতে হবে, তারপর ওনারা আমি আস্তে আস্তে ইয়ে আনতে পারবো। ভাইয়া সত্যি কথা বলতে কি আমি ওই জায়গায় কাজ ছাড়িয়ে দিচ্ছি, বাড়ির পাশে ছাড়া দিয়ে আমি কই যাবো জানি না, চলে গেলাম চট্টগ্রাম।
বিরতি ঘন্টা বেঁধে গেছে প্রিয় শ্রোতা, আরো একবার এই পর্যায়ে আমরা ছোট্ট আরেকটি বিরতি নিতে চাই, ফিরে আসবো ঠিক রাত 12:06। আজকে এখানে আলম তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে। আলমের ধীরে ধীরে অপরাধী হয়ে ওঠার পেছনের যে শক্তিশালী ব্যাকগ্রাউন্ড সেটা মোটামুটি পরিষ্কার। আমরা বিরতির পর ফিরে এসে অপরাধ কি সেই জায়গাগুলোতে জানবো এবং অপরাধের পরবর্তী জীবন তার কি হয়েছে সেটাও আমরা পরিষ্কার করব ধীরে ধীরে। আপনারা ওকে দেখার জন্য কিংবা কোনো প্রশ্ন থাকলে, কোয়ারি থাকলে বা কিছু বলতে চাইলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2, এবং ওখানে এসেই আপনারা দেখতে পাবেন ওকে নিয়ে একটা ছবি আমরা দিয়েছি, ওখানে চাইলে আপনারা কমেন্টস করতে পারেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে,
Royal Tiger Energy Drink. Recharge yourself.
মনে রাখতেই হবে, রয়্যাল টাইগার ড্রিঙ্ক থাকতে হবে জুনিয়র এনার্জি আপনার সাথে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ। আলম, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আজকে আলমের জীবনের যে অপ্রিয় সত্য সেটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে ভয়াবহ রকমের একটি মেসেজ আপনার কাছে যাবে, যেটি শুনে আপনি অনেক বেশি সতর্ক হবেন বলেই আমরা বিশ্বাস করছি। আলমের কাছে যাবার আগে আমাদের ফেসবুকে আপনাকে দৃষ্টি রাখার জন্য বলবো, কারণ ফেসবুকে আমরা বেশ কিছু ছবি দিয়ে দিব, যে ছবিগুলো দেখে আপনারা অনেকেই হয়তো আজকে সচেতন হবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। প্রিয় শ্রোতা, আলমের মতো করে সমাজে অসংখ্য অসংখ্য অপরাধী আমাদের চারপাশে আছেন বলে আমরা বিশ্বাস করি। এটাও আমরা বিশ্বাস করি, কোনো অপরাধী আপনাআপনি হয় না, তার পেছনে থাকে তার শক্তিশালী ব্যাকগ্রাউন্ড, এবং যে অপরাধ করেন তিনি পার পান না, শেষ পর্যন্ত তার প্রায়শ্চিত্ত করতে হয়। আপনি যদি সেরকম একজন অপরাধী হয়ে থাকেন, নিজের বিবেক বোধের জায়গা থেকে আপনি যদি মনে করেন লাখো সমাজকে আপনার অপরাধের কথা বলা উচিত, প্রায়শ্চিত্তের কথা বলা উচিত, অপরাধী কেন হয়েছিলেন সেটা বলা উচিত, তাহলে আপনি আসতে পারেন আমাদের এই জেবিএসবির মঞ্চে, আলোকিত করতে পারেন নিজেকে, বলতে পারেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার প্রায়শ্চিত্ত কি হয়েছিল। ফোন করুন আমাদেরকে, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং তারপর ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে যাচ্ছি আলম আপনার কাছে। আপনি চিটাগাংয়ে চলে গেলেন, তারপর
আমি দেশে থাকলে তো টাস দুয়ে খেলাতাম, নষ্ট হয়ে গেছি। তো ভাই আমি আর নষ্ট হতে চাই না, তোরা দেখে আমার একটা কাজ নিয়ে আছে। তো এই সত্যি কথা বলতে কি ভাই, আমি এমন দিন গেছে আমি নিজে না খাই মানুষের খাবাইছি, কিন্তু আমি চট্টগ্রাম যাইয়া আমি অনেক কষ্ট ভোগ করছি, অনেক এত কষ্ট যা পাইছি, মানে আমার আব্বু যে আমার ছোটবেলা মারছে আমি এত কষ্ট পাইতাম না, মানুষের কাছে এত কষ্ট হইলাম, কেউ কাজ দিত না, কেউ যদি আমার একটা বিস্কিট খাওয়াইতো না, তারপর আমার রুলটা আইতো চট্টগ্রাম যাওয়ার পরে আমার কাছে টাকা ছিল না। তো যাক, অনেক কষ্ট করে চট্টগ্রামের এক দোকানে গেলাম, মনে মনে যারা চট্টগ্রামের, যাওয়ার পরে আমি অর্ডার করলাম কি ভাই আমি আজকে কিছু খাই নাই, আমার প্রচন্ড খিদা লাগছে, আমার একটু খাবার দেবেন বা যাই দেন, একটা বিস্কিট দেন না যাই দেন আমার একটু খাওয়া দেন। তো উনি আমার প্রথমবার বাড়ি গেছে, আমি আমার বাড়ির কথা বললাম অমুক জায়গায় নোয়াখালী, তা উনি আমার 100 টাকা দিছে, টাকা দিছে আর আমি ভাত খাইছি চলে যাই, ভাতটা খাইয়া তারপর আমি চিন্তা করলাম, আমি ওনারে জিজ্ঞেস করলাম কি এখান থেকে আমাদের বাড়ির অনেকগুলো লোক থাকে, এদিকে আর তো কেউ থাকে না, আমি রাজন যাবো কিভাবে। আমার উনি একটা গাড়ি তুলে দিছে, তো ওই জায়গায় যাওয়ার পরে আবার আমি যতটুকু জানি যে প্যাট্রিয়া নামের একটা হোটেল আছে, ওই দিকে আমাদের এলাকার সবাই থাকে। আমি প্যাট্রিয়া হোটেলের সামনে গেলাম, ঠিকানা নিয়ে আস্তে আস্তে গেলাম, ওই জায়গাতে বসে রইলাম, বসে দিয়ে পথটা করে দেয় আমার আপন সাথে ভাই সিএনসি চালা। তো উনি আমার তুই করতে আসছিস দেখে বিদেশ হয়ে গেছে। তো আমি করলাম এই অবস্থা, আমি তো বাড়িতে চলে আসছি, যাই একটা কিছু করে দেন আমার। তো উনি করলো কি তুই নিয়ে আসছিস, কদিন থাকবি, কি করবি, আমরা তো আমরা রোডের দিকে চলে এক কাজ কর, তুই বাসার জায়গা বাসা থাক। আমি চিন্তা করলাম কি আমার তো টাকার দরকার, টাকার দরকার কি আমি বিবাহ করে আছি, আর ওনার তে ওনার কিছু আমি যেমনি 10 টাকা নষ্ট করবো এমনি আমি ওনার একটু মন পামো, আমার এসব লেটা ভাইয়া। তো আমার দরকার টাকার, আমি বসে থাকুন কি লেগে, এইভাবে করতে করতে আমি আমার শাশুড়ি বাইরে করলাম কি না ভাই আমি বসে থাকুন আমার একটা কাজ দিয়ে দেন, যে কোনো কাজ দিয়ে দেন, আর আমি কাজ যদি না পারি আমি একবার দেখলে দুই তিনবার দেখলে আমি ইনশাল্লাহ পরের বারে পারবো। এইভাবে করতে করতে আমার শাশুড়ি ভাই আমার হোটেলে কাজ নিয়েছে, বা জীবনে ফার্স্ট হোটেলের কাজ, যে একটা গ্যালাস ভাঙে গেছে আর আমার দুই তিন থাপ্পড় দিয়েছিল, তখন আমি বাইরে আছি আমি আর কাজ করি না, ওই যে রেমিনেন্ট যে কারিগর উনি আমার একটা থাপ্পড় দিল, মাঝে গ্যালাস ভাঙাতে দিলে দুইটা থাপ্পড়, আমি থাপ্পড় খাই আমি বাইরে চলে এসে আমি কাজ করি না। তো এইভাবে কাঁদতেছি, আমার শাশুড়ি ভাই যে গাড়ি নিয়ে গেছে ওনার আর কোনো খবর নেই, সকালে গেছে সন্ধ্যায় গেছে এমন কোনো খবর নেই। তো এই কাঁদতেছি দাঁড়াই দাঁড়াই, মানে মনটা অনেক খারাপ, মানে কাঁদতেছি না মানে চোখ তো পানি পড়তেছে, এইভাবে অন্যরকম লাগতেছে। একজন লোক ভদ্রলোক আই আমার তোমার বাড়ি কই, আমি কেছি আমার বাড়ি নোয়াখালী, কোন জায়গায়, অমুক থানা অমুক জায়গায় অমুক জেলা, আমার কাজ করবা কি কাজ, খালি আমার বাড়িতে গরু রাখবা আর গরুর ঘাস খাওয়াবা এই কাজটা, আমি কেছি ঠিক আছে তাহলে তো আমার লাগে ভালো হইবো, গরুর ঘাস টাস তো আমি রাখতে পারবো খাবার খেতে পারবো। তো আমার টাকা কত করে দিত, আমি কেছি আঙ্কেল আমি আমি সত্যি কথা কেছি আমি বিবাহ করছি আমার কিছু লাগবো না, আমি আমার স্ত্রীর মন যেভাবে পামো আমার এই কটা টাকা লেবে আমার কিচ্ছু লাগবে না। তারপরে উনি আমার লেগে গেলো, এভাবে দশ দিন পনেরো দিন কাজ করাইলো, ভালোভাবে থাকতেছি ভালোভাবে খাইতেছি, হঠাৎ করে উনার লগে একদিন আমার ওই যে রাজধানী এলাকা ওই জায়গায় নিয়ে এলো, বাজার টাজার করলো, বাজার টাজার করে একটা সিপার গলির ভিতরে আমার নিয়ে গেলো, নিয়ে আমার এই গলিটা তুমি পরবর্তী আবার এলে চিনবা, আমি কেছি আচ্ছা না চিনলে তো একদিন জিজ্ঞেস করলে দেখাই দিব, হ্যাঁ তাও দিব। এভাবে গেলো, পরের দিন উনি আমার আবার লগ করে আনি ওই যে গলির বাজার করলো, বাজার করে ওই গলির ভিতরে নিলো, নিয়ে দেখলাম কি বাজার ব্যাগের ভিতরে কি জানি লইছে, সদার ব্যাগ গলির ভিতরে কি জানি লইছে ওটা আমি ফলো করে নিই। তারপরে ভাইয়া আমার ওই পরের দিন আসছি চিনবা বাজারে, আমি কি হ্যাঁ চিনবো, এখন চিন দুই দিন আসছি তো আমি চিনবো, আপনি আমার যে কোনো কাজ দেখাবেন এক থেকে তিন দিন দেখাবেন, পর চার দিন দিন আমার দেখাইতে হবে না যে কোনো কাজ। তো তারপরে এভাবে উনি যাইতেছে, উনি আমার হলো কি পাশ আমার লাগে ওইখান থেকে ওই জায়গায় মদ বিক্রি করে, এই যে বাজারে ব্যাগ দিবা কিছু বাজার করবা আর বাজারে ব্যাগের ভিতরে করে এগুলা নিয়ে আসবা। তো আমি এভাবে তিন মাস চার মাস ওনার লাগে খালি আনতাম, আয়না দিয়ে আমি গরুর ঘাস কাটতে আমি বাইরে চলে যেতাম, ওই দেশে একজনের আমি মিয়া কইছিলাম, আসলে কি মিয়া কি ভাই ওইটা তো আমি বলতে পারো না, মিয়া কথা আমার সাইজ পাঁচটা মানে চটকনা দিল আমার অনেক মারলো, আবার আমার বইঙ্গা কইতো, বইঙ্গা ককার এটা তো আমি জানতাম না, সে বইঙ্গা কয়া হয়ে কুক আমি জানতাম না। একদিন আমার একজনের যে গেলাম যে বইঙ্গা ককার বইঙ্গা কয় যে বিভিন্ন দেশে যারা আই অগরে ওরা বইঙ্গা ক, তো যারা খাস অগরে কয় না, তা আমি একদিন এই বাবা আমার একদিনে বইঙ্গা কইছে, তা আমি ওনারা দিলাম একটা থাপ্পড়, মানে এই আমার অপরাধ বাড়তেছে, ওনারা একটা থাপ্পড় দিলে তুই থাপ্পড় দিলে কে, আমি কইছি তুই আমার বইঙ্গা করলি কে, তুই যে রাস্তা আসছে আমি তো একই রাস্তা আসছি, তুই আমার বইঙ্গা করবি কে, মানে আমি আগে বুঝতাম না। তো এইভাবে ওনার লগে আর আমার লগে আর ভালো গেলো গা, আমিও গেলাম আইলাম চলে এলাম, এভাবে থাকতে থাকতে একদিন ভাইয়া আমার কাছে টাকা নাই, আমি তো কাজ করি আমার টাকা দিলে আমার কাছে টাকা আসবে, তুই বাজার করতে দিছে, আমি বাজার থেকে মনে পাঁচ টাকা না সাত টাকা উঠছে, মানে উঠছে আর আমি আর ওনার কাছে আর বলি নাই, আর যে রিক্সা ভাড়া চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাগে, তো ওই টাকা আমি আর রিক্সা দিয়ে যাই নাই, আমি একটা দামো একটা দামো কি আমি আমার ওয়াইফের লগে কথা কমো ফোনে, তখন আমি কথা বলতাম কথা বলতে ওই টাকা একটা গেছি। তো দেরি আছে আমার উনি প্রচন্ড মারলো, এত মারা মারলো কইবার মতো না ভাইয়া, ওনার আম্মা যদি না থাকতো উনি আমার হত মারে ফেলাইছো, লাস্ট আমার তোর আমি রাখতো না, আমার বাদ খাই যে রক্ত করছো তোর এই রক্ত দিয়ে আমি গোসল করবো। ভাইয়া দেখেন আমার এই একটা টান দিছে চাকু দিয়ে, আর এই যে এটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করে নিয়ে যে টাইগার বাম আছে না আমার টাইগার বাম দিয়ে লাগাই দিছে, আর ওনার আম্মা এনে আমার এটা সিলেক্ট করে দিছিল, আর এই যে এই জায়গাটা কি যে জানি টান দিছিল
ওনার মা এসে সিলাই করে দিচ্ছে,
মানে ওনার মা আমার ডাক্তারের কাছে নিয়ে যাই গেছে। এইভাবে ধরিয়া আমি যখন এই জায়গায় লাগছে যখন আমি এটা ধরছি না তখন আবার আমার এই হাতে মারছিল,
কেন এরকম করেছে কারণ উনি
আমি বলতেছি উনি এরকম করছে আমি মদ জানতে আমার দেরি হলো,
মদ আনতে দেরি হয়েছে ওনার নেশা ছুড়ে গেছে এই কারণে উনি
আমার দেরি হলো কা, আমি এত কই কি করছি, আমি করছি কি ভাই আমি কিছু করি না, আমি হাইটতে আছি কি লেগে হাইটতে আছে ভাই, আমি যে টাকা আপনার রিক্সা ভাড়া দিয়েছেন ওই টাকা দিয়ে আমি আমার বাড়িতে কথা বলবো, কখনো আমি কারোর লগে মিশা কথা বলতাম না সময়। তারপরে যখন ভাই আমি মার খেলাম তখন মার থেকে খাই আমি কিছুক্ষণ কান্না করলাম, কান্না টান্না যখন শেষ করে ওরা আমার এটা সিলে করে দিল, তো আমার মনে আসে আমি ওরা মারিয়ে পেলাম,
মানে আপনাকে যে কাজ দিয়েছে লোকটাকে যে গাছ গায়ে হাত তুলেছে তাকে মেরে
আমি ওরা মারিয়ে পেলাম, আর ওরা মেরে মুখে নেই যে গাছ কারে কাছে আছে না আমি কাছে দিই তার ওরা মারতে পারবো না, কাছে দিয়ে ওরা মারা সম্ভব না, তখন আমার মাথায় বুদ্ধি খেললো কি ওনার লগে আমি জোরে পারবো না, তখন কিন্তু ভাই আমার স্বাস্থ্য শরীর অনেক ভালো ছিল আমি তো ওর লগে জোরে তার পারবো না, আর যখন ও পুল নেশা থাকে তখন ওর লগে পারবো তখন তো ও আমার ওই জায়গায় যাইতে দেয় না, আমি ওরা মারিয়া ফেলাম কিভাবে মারবো, তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বাজার থেকে আমি ইন্দ্রুর ওষুধ কিনলাম, দুই প্যাকেট কিনলাম ইন্দ্রুর ওষুধ কিনে ভাই ওই যে বাতের মারের মতো একটা মদ আছে, তো
ওটার লগে দেখছি ইন্দুর ওষুধ গুলা কালো হয়ে গেছে, কালো হওয়ার পরে তখন আমার তখন ভয় ধরে গেছে, এটা তো ওরা দেওয়া যাবে না নিয়ে ওটা বোতল করে ভেঙে গেছে আমার আরেক বছর মদ দেন দু একদিনের মধ্যে আর ওনার কাছে বললেন আমি আস্তে আস্তে টাকা দিয়ে দিবো এক লগে তার দিতে পারবো না, এই যে আমার মিথ্যে কথা শুরু আর অপরাধের দিকে বেশার কম অপরাধ করতেছিলাম, তো এইভাবে ওনার এক বছর মদ দিল, দেওয়ার পরে একদিন কালো একটা মদ জন বোতল দিচ্ছে আমারে, আমার জন মদ লেগে দিত না একটা কাগজে লেখা দিতে আমি তার পড়তে পারতাম, আমি কাগজ নিয়ে দিতাম এটা দেন কালো জন মদটা দিছে আর উনি ইনটেক বোতল কিনতো না, উনি ধরেন যে মাপা মদ কিনছে আর কি, আমার ওইটা লগে মিশে তো আমার কোন সমস্যা হতো না, কালো একটা মদ আমি ওটার লগে পুরো দুই প্যাকেট দিলাম ইন্দুর রশিদ পুরো দুই প্যাকেট, তো এটা দেওয়ার পরে আমি ওনার আম্মু ওনার ওয়াই একসাথে বোয়া দুপুর বেলা ভাত খাইতেছি আমরা আর উনি ওনার রুমে মদ খাইতেছে, খাই উনি 15-20 মিনিট লাস্টিং করছে কিনা আমার স্মরণ আসতেছে না, উনি 15-20 মিনিট পরে উনি খালি আপ পিটতেছে, তখন ওনার পাশের রুমতে ওনার আম্মা ওনার ওয়াইফে আলাপ আছে, এই ওনার কিসে কিসে রে কিসে 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 সবাই দৌড়ে গেছে, যাই যায় যে মদের বোতল খোলা, আমি কি করছি ভাইয়া যে মদ গুলা একটু রয়ে গেছে না সবাই তো সবাই নিয়ে ব্যস্ত আর আমি তো চুরি করছি, আমি কি করছি ভাইয়া যে অল্প একটু মাল রয়ে গেছে মদ রয়ে গেছিল আমি ওটা বোতল সরকারে পালাই দিচ্ছি, মানে উৎপরে ঢালে পালাই দিচ্ছি নিচে পালাই দিচ্ছি যেন চেক যেন না করতে পারে, আরেকটা বোতল আছে ওটা খুলে ফিরে দিচ্ছি, সেই ধর খাইছে নিচে করতে মরা গেছে, আমার আর কোনো দোষ নাই কিছু নেই, আমি এখান থেকে এন্তর আমার কাজ নাই, 15 দিন পর আমি চলে আসি, বদ্রলোকের নাম ছিল
উমান। আচ্ছা, তো ওরা কি জানে আপনি এই হত্যাটা করেছেন, আজ অবধি কি জানে?
আজ পর্যন্ত কেউ জানে না, একমাত্র আজকে আমি যাহা বলবো সত্য বলেছে বলতেছি, এছাড়া কেউ জানে না। তারপরে ভাই আমি এখান থেকে আমার তো এখানে কাজ শেষ আমি চলে এলাম, পর আমি এখান থেকে চট্টগ্রামে তো আমি বাড়িতে এলাম, বাড়িতে আসার কালে আমি আমার ওয়াইফের লাগে মানে একটা নারী যা যা লাগে আমি সব কিছু নিয়ে আসি, ওদের বেতন দিতে তখন আমার কাছে টাকা আসলো একটা স্ত্রীর যাই কি যাই লাগে আমি সব কিছু নিয়ে আসি, আনার পরে উনি যাক দিনের বেলা ভালো থাকে সন্ধ্যার পরে মানে উনি একটু ইয়েতে থাকে, তারপর আমার শাশুড়ি যতটুকু সম্ভব বুঝাইলো, তো আস্তে আস্তে মিল দিতেছিতে আমার এক সন্তান আইলো ওর গর্ভেতে, যাক এই অবস্থা আমি আইলাম আমার এক বাড়ির পার্শ্ববর্তী ওনার একজন আমার ডাক্তারছে কি তুই তো মিশিং এর কাজ জানোস, তুই এক কাজ কর ঢাকা যাবি, আমি কিছু হ্যাঁ আমি ঢাকা যাবো, তুই কি কাজ কয় যে এই কাজটাই হলুদ মরিচের কাজটা বা বিভিন্ন চাল বাঙানির কাজটা এই কাজটাই, আমি কাছে আচ্ছা ঠিক আছে ভাই এই হলুদ মরিচের কাজটা তো আমি করতে পারবো কেউ আমার দেখাইতে হবে না শিখাইতে হবে না, তো ভাই আইলাম আবার পরে এভাবে কাজ করতেছি ভালোই থাকতেছি বাংতেছি, যাক সবাই দেখে ভালোই করলো নতুন অবস্থায় যাত্রা করে, তারপরে এই পাকে পাকে এই যে আমি হলুদ মরিচের সাথে মুরগির খাদ্যগুলা রঙগুলা এভাবে আমার নতুন অবস্থা আমার কেউ দেখাইতো না কেউ জানাইতো না, তারপরে এভাবে আমি এগুলা করতে আস্তে আস্তে যখন শেন হইতেছি আর বুঝতেছি তখন আমার ওয়াইফের লাগে আমি সুখে রাখছিলাম আমার টাকার দরকার এছাড়া কিছু না, এনে ডাকাইছি আর কারের কাছে আমি বলে নি যে আমি বিয়ে করছি, এ কথা আমি কারের কাছে বলে নাই, তো না বলাতে আমার কাছে মোবাইল ছিল না, তখন আমার লগে আমার একটা ওস্তাদ ইয়েনও একটা ওস্তাদ ছিল ওনার নাম ছিল মামুন, তো উনি এখন আবুধাবুতে আছে, তো হে আমার হের নাম্বারে ফোন দিল ক আলমকো আলমের কাছে একটু দেন তো, আমার কাছে দিয়েছে ক এই অবস্থা এর তো অবস্থা খুবই খারাপ, আজ এর দুই দিন ধরে তোমার কাছে তো কোনো দিন নেই আমার শাশুড়ি আমার কাছে এর কাছে এই অবস্থা খারাপ আমি কি করবো কি করো কি করতে পারি, আমি কই আম্মা ওনার কাছে তো আইসি এনে কালকে আইসি তো আমার কাছে টাকা নাই যা করার একটা কিছু করেন, ও বাবা তুমি আও বাড়ি, তো আমি কই আম্মা আমি তো আইসি আজকে 15 দিন কি আমার কেউ যাইতে দিব নি, ক বাবা তুমি আও আমার যে দিকে নিই একদিকে নিলে তো আমি মজা মানুষ আর কার কেউ নিব, তো তোমার সাথে কথা একটু বল হবে, তারপর আমি চলে গেলাম দুপুর বেলা আমার বসের বাসায় যাই, আমি বসের ওয়াইফের পেলাম কি মামুনি এই অবস্থা আমি তো বিয়ে করছিলাম আমার ওয়াইফের ডেলিভারি আমি তো বাড়ি যেতে পারবো আমার যদি কিছু টাকা দিতেন তাহলে আমি গাড়ি ভাড়ার টাকা দিয়ে আমি যাইতাম, উনি হাতে হাতে মা বস আমার বলতেছে আচ্ছা তুমি দোকানে যাও আমি আসতেছি, আমার বস আইছে বসাই আমার 1500 টাকা দিছে, 1500 টাকা দেওয়ার পরে আমার আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি গেলাম আমি যখন আমি জানি আমার আব্বু আম্মু কেউ আইলেও আমার আম্মু ছাড়া কেউ আসবে না, তারপরে গেলাম সাইদাবাদ যখন গেছি তখন আমি বাড়িতে একটা একসাথে ফোন দিছি আম্মা কি অবস্থা ক বাবা দোয়া করে তোমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে, আমি যে 1500 টাকা আমার বাড়ি যেতে লাগবো কত, 100 থেকে 200 টাকার মতো খরচ হইব। তাই আমি কি করছি আজ যে প্রায় অনেকগুলো কাপড় চোপড় ছোট ছোট যা পাইছি চোখের সামনে ছোট ছোট কাপড় চোপড়, এছাড়া কেউ দিব না। আমার আম্মু যদি দেয় আজকে দিতে পারবো না, যদি আম্মু আসে আজকে দিতে পারবো না, দিলে পরে দিব। আর তোর কেউ আইব না, আর আইলে আমার বড় বই না আইব, এছাড়া কেউ আইব না। তো যাক গেলাম, তাই আমি কাপড় চোপড় নিয়ে গেলাম। তাই আমি ওরে দেখে আমার ছেলেটার দেখে আমি মানুষ বয়ে কোলে না, আমি ওই অবস্থা আমি কোলে নিয়ে আমি অনেকক্ষণ জুত করে থাকার পরে যাক চলতেছি ভালো। আবার কয়েক 3 দিন পর আমি ঢাকা চলে এলাম। ঢাকায় থাকতেছি খাইতেছি আর এমন মহাজনের ফোসাইতেছে না, যে ব্যবসাগুলো করতেছিল ওইগুলো ফোসাইতেছে না। তখন তাই আমি কি করলাম, তো আমি কই তখন কি ব্যবসা ফোসাইবেন? তখন আমার কইলো কি মানুষের শুনতেছি এটা করে। আমি কেছি অন্য করলে করতে পারেন, আমার করলে করতে পারেন, আমার তুমি কি কাও? আমি কে করেন সমস্যা কি?
আমরা একটা জিনিস পরিষ্কার করার জন্য জানতে চাই, এই যে করেন কি কি করেন এরকম একটা ধোঁয়াশার মধ্যে আমরা আছি। আপনার ওস্তাদে কিছু একটা করতে বলছিল আপনাকে?
হ্যাঁ, আমার ওস্তাদ করতে বলছিল। আমার করতে বলছে কি মানে এর কারেন্ট বিল দেয়া, বেতন দেয়া, মানে তখন যে বেচা কিনা ছিল তখন বোঝাতে পারতো না। তখন এই যে আমার এই যে একটা আমি আরেক জায়গায় দেখে আছি যে এগুলো যে করে, আমি নিজ চোখে দেখে আছি। তখন আমার হিসাবে বলো কি, আমি যদি এখানে যদি 10 টাকা কামাইতে পারি তাহলে তো আমি ওনার কাছে আমি 2 টাকা নিতে পারবো। আমার চিন্তা করছি আমার টাকার দরকার, আমার ওয়াইফের রাখতে হলো, আমার ছেলে সন্তান রাখতে হলো, আমার টাকা লাগবে। তখন আমি যদি এর 2 টাকা কামাই করে দিতে পারি তখন তো আমার 10 টাকা কামাই করে দিলে ভাই আমার 1 টাকা দিব, আমার এই চিন্তা ছিল এটা। তারপরে আমি এভাবে করতেছি, তা আমি এই বুদ্ধিটা হেরে ভালোভাবে দিলাম, আনতেছি দেখা গেছে। পরে আমি এগুলো করতেছি।
আপনার স্বীকার করে নিলেন, এগ্রি করে নিলেন। এখানে অনেক বড় একটা কোশ্চেন আছে প্রিয় শ্রোতা, যে আসলে ওরা কি সলা পরামর্শ করছে? যে বিষয়টা আমরা জিবিএসবিতে সবসময় করে থাকি সেটা হচ্ছে যে যিনি অপরাধী তিনি কনফেস করছেন তাকে দেখে আমরা সচেতন হব, তার জীবন আচরণ দেখে। কিন্তু যে কাজটি তিনি করছেন, যে অপরাধটা তিনি করছেন, সেটা যে আমাদের সমাজে হচ্ছে এবং চাক্ষুষ ভাবে হচ্ছে সেটা আমরা জানি, কিন্তু সেটা কিভাবে হয় সেটা জানলে আমাদের অনেক বেশি সচেতন হওয়ার সুযোগ আছে। ওরা যে বিষয়টা যে দুজনে মিলে কথোপকথন করছে ঠিক আছে করো, ওনার ওস্তাদের যে যে ব্যবসা সেখানে হয়তো 2 পয়সা বেশি লাভ হবে, সেই 2 পয়সা লাভ হলে ওরও দরকার, কারণ নতুন অতিথি এসছে ঘরে, সেই সন্তানকে ভরণ পোষণ দিতে হবে, ওখান থেকে হয়তো ওরও 2 পয়সা লাভ হবে। কিন্তু যে জিনিসটা ওরা করছে সেটা আমাদের লাখ লাখ টাকার চেয়েও অনেক বড় ক্ষতি করে ফেলছে সুস্থ স্বাভাবিক মানুষের। প্রশ্ন হচ্ছে কি করছে, আমরা একটু সিরিয়ালি জানতে চাই স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তো আপনি জানতেন যেটা করা যায় তাই তো?
জি।
তারপর আপনি কি করলেন?
আমি তারপরে বুদ্ধ দিলাম কি আমার যখন ধরেন আমি একটা হিসাব দিয়ে পেলে, ধরেন আমি ছোট্ট করে বলি কথাটা, ধরেন আমার 20 কেজি মরিচ হয়েছে।
20 কেজি মরিচ?
হ্যাঁ, 20 কেজি মরিচের লগে আমি এইসব করতেছি, আমি যে খাদ্যগুলো মিক্স করি এই খাদ্যগুলো আমার 20 কেজি মরিচের লগে আমি 5-7 কেজি দিই।
কি মিক্স করেন মরিচের সাথে?
মরিচের সাথে আমি সঙ্গে বুঝাই যে খাদ্যগুলো মুরগি এগুলো হলো ওই যে আতপ চালের একদম যে কুড়া ডাকরা কুড়া দিয়ে মানে বিভিন্নটা দিয়ে এটা বানানো হয়।
আতপ চালের কুড়া, এটা মুরগির খাবার?
জি।
এই মুরগির খাবারটা আপনারা মিশানো হচ্ছে
হলুদ মরিচের সাথে,
হলুদ এবং মরিচের সাথে?
জি।
মুরগির খাবারটা কোথায় পাওয়া যায়?
এগুলো সাঙ্গারপুর পাওয়া যায়।
এটা কি মুরগির মুরগিরই খাবার শুধুমাত্র?
জি, খালি মুরগির খাবার, ছাড়া কোনো মানুষের খাবার না,
একদম গুড়া গুড়া
গুড়া গুড়া বলতে একদম এটা চোখে দেখলে সবাই জানে যে এটা মুরগির খাদ্য, মানুষের কোনো খাদ্য না।
আপনি মুরগির খাদ্য মিশালন হচ্ছে 20 কেজি মরিচের সাথে, 5 কেজি হচ্ছে মুরগির খাবার।
জি।
আর কি মিক্স করেন এটার সাথে?
এটার সাথে আর আমি রং মিক্স করতাম,
রং মিক্স করতাম,
রং 5 কেজি দিয়া তখন আমি রং মিক্স করতাম।
রংটা কি কি?
রংটা হলো যে মরিচের লগে লাল একটা রং পাওয়া যায় চক বাজারে, ওই রংটা আর হলুদের লগে।
কোন দোকানে পাওয়া যায় এগুলা? কি ধরনের দোকানে?
এগুলা যে দোকানে রং বিক্রি করে বিভিন্ন ধরনের সুতার রঙানো বিভিন্ন ধরনের রং গুলা বিক্রি করে কালার করার লাগে এগুলা দোকানে পাওয়া
যায়। কি কি বলতে হয়
এগুলা ভাই? বলতে কি আমরা যখন যে দোকান থেকে মাল কিনি না আমরা যাই কিছু বলা লাগে না।
কিন্তু আপনাকে তো আপনি কি জন্য রংটা নিচ্ছেন?
আমি
যদি নতুন যারা যাবে তারা কি বলবো?
যা আমার 1 কেজি হলুদ, 1 কেজি মরিচ, বা এটা একটা নাম হলো অরেঞ্জ।
অরেঞ্জ?
হ্যাঁ। আর যে মরিচ যেটা লাল ওটার নাম হলো অরেঞ্জ, আর যে হলুদটা না হলুদ কালার যে হলুদ রংটা যে দেখতে এরা এটার নাম হলো যে আপনার আমরা এটারে চায়না হলো চায়না বলি।
চায়না?
জি।
বললেই হবে যে হলুদের রং দেন আর মরিচের রং দেন।
আর এখন নতুন কেউ যদি যা তাহলে জিজ্ঞেস করা লাগে, আমরা আমি গেলে বা আমরা গেলে কেউ আমার জিজ্ঞেস করা লাগে না।
আমি এখানে যে পরিমাণটা দেখতে পাচ্ছি আপনি আমাদের জন্য নিয়ে এসেছেন পকেটে করে, এখানে হলুদের জন্য রং কতটুকু আছে, মরিচের জন্য রং কতটুকু আছে
ভাইয়া? যে এখানে যা দেখছেন আপনি, যদি হলুদে দিই কোন হলে তো আমি জিনিসটা 30 কেজি হলুদে দিব।
30 কেজি হলুদ কে হলুদ করে ফেলবে এতটুকু রং?
জি।
আর মরিচ?
মরিচ কোন হলে তো আমি 7-8 কেজি মরিচ দিতে পারবো
এই এতটুকু রং?
জি। আর ভাইয়া সবচেয়ে বড় কথা,
এই দুটো জিনিসের এই দুটোর দাম কতটুকু?
এটা যে মরিচ কালার হলো 1000 টাকা কেজি।
1000 টাকা কেজি? এখানে কতটুকু আছে?
এখানে তো কত
গ্রামও নাই,
100 গ্রাম মনে হয় 5 গ্রাম হয় কিনা,
5 গ্রাম বা 7 গ্রাম।
আর হলুদ, এই যে হলুদটা দেখতেছেন না, হলুদটা মনে হয় 40 গ্রাম আর উপরে যাবে।
প্রিয় শ্রোতা, ও পকেটে করে নিয়ে এসছে এই যে দুটো কেমিক্যাল, এই দুটো কেমিক্যালের ছবি আমরা এই মুহূর্তে ফেসবুকে দিতে চাই। আপনারা ওর মুখ থেকে সমস্ত বর্ণনা শুনলেন, আমরা এখানে নেয়ার মতো করে দিচ্ছি। এটা দেখতে মরিচটা দেখতে মরিচের রং, হলুদটা দেখতে হলুদের রং। এখানে যতটুকু পরিমাণ আছে তা দিয়ে ও যেটা বলছে যে হলুদের রং যতটুকু আছে সেটা দিয়ে 30 কেজি হলুদ করা যাবে, আর এই মরিচ যতটুকু আছে সেটা দিয়ে 5 থেকে 7 কেজি মরিচ করা যাবে। ভাইস ভার্সা আমরা বলতে পারি। এই যে কেমিক্যাল, এটা কত পাওয়ারফুল কেমিক্যাল, এটা আপনারা নিশ্চয়ই যারা প্রতিবেদন দেখেন টেলিভিশন রেডিওতে আপনারা শুনেন,
কেমিক্যালটা অনেক ক্ষতি করে মানুষের শরীরে, অনেক ক্ষতি করে।
এবং এটা যদি আপনারা পত্রপত্রিকা পড়ে থাকেন, এই এই জাতীয় কেমিক্যাল থেকে কিডনি নষ্ট হওয়া থেকে শুরু করে ক্যান্সার হওয়া থেকে শুরু করে ভয়াবহ রকমের রোগ এটা দিয়ে হয়ে থাকে। এবং এটা শুধুমাত্র ওরা 20 কেজি মরিচের জায়গায় 5 কেজি হচ্ছে হলো আপনার এই মুরগির খাদ্য মেশায়, সেখানে কত টাকা লাভ হয় আমরা একটা ইকুয়েশন দেখার চেষ্টা করি। তারপরে আমরা ফেসবুকের সঙ্গে সঙ্গে এর মাঝখানে আমরা ছবি দুটো আপলোড করবো, আপনারা চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আপনি আমাকে এবার একটু লাভ ক্ষতির হিসাবটা বুঝান,
লাভ আর একটু সামনে যাই, তারপরে লাভ
সামনে দেখে যান।
হ্যাঁ, ধরেন এভাবে চলতেছে চলতেছে, ঠিক আছে, তখন আমার মনে একটা হারামি ঢুকে গেছে। হারামি ঢুকে গেছে কি, আমি যত বেশি দিতে পারবো তত আমার, আমি 10 টাকা রাখতে পারবো। তখন আমি সব করে কি দেখা গেছে, আমি এমনও দিন গেছে ভাইয়া, ওটা টাকাটা কিন্তু আমি আমি নিজেও খাইছি, ওনারাও খাইছে, আমি খালি মুরগির খাদ্যগুলো দিয়ে আর রং দিয়ে মানুষের খাবাইছি। আমি এই জিনিসটা খাবাইলাম কিভাবে, যখন আমি অর্ডার পড়তো করতে অর্ডার পড়তো মোমিন সিং, বরিশাল, পায়ে, মানে বিভিন্ন জায়গার তো আমার অর্ডার আছে, ঠিক আছে। তখন আমি দেখা গেছে কি,
অর্ডার মানে কি অর্ডার দিত,
অর্ডার দিত আমার তো পাইকারি নিয়ে ওনা ওই জায়গায় বিক্রি করতো।
পাইকারি কি আপনার সঙ্গে গুড়া নিত নাকি আলটিমেটলি?
হ্যাঁ, গুড়া নিত,
মরিচ কিনে নিত নাকি মরিচ দিয়ে আপনারা ভেঙে?
না না, আমার তো কিনে নিত, আমি সেটাও বলছি আমার তো দিয়ে যাইতো, আমি আমার তো যে অর্ডার গুলা পাইতাম ওনারা আমার থেকে পাখিটা কিনে নিত। যেমন আমার তো কিনে নিত, দেখা গেছে কি আমি তো পাইকারি তো কম দামে দিতাম, আমার যে দাম কিনা আস্তা হলুদ মরিচ তার চেয়ে কম রেডি বেচতাম। তারপরে কি করতাম, আমি যখন কম রেডি বিক্রি করি তখন আমি দেখা গেছে কি অনুযায়ী আমার 200 কেজি হলুদের
অর্ডার দিত,
তখন আমি 30 কেজি মাত্র হলুদ দিতাম।
মাত্র 30 কেজি হলুদ দিতাম?
30 কেজি হলুদ দিতাম আমি,
আর বাকি সব মুরগির খাবার,
মুরগির খাবার আর রং।
ও মাই গড, 200 কেজির মধ্যে 170 কেজি হচ্ছে মুরগির খাবার, আর সেটা আপনারা কেমিক্যাল মিশিয়ে রং কি করেছেন, আর বাকি শুধুমাত্র 30 কেজি হচ্ছে হলুদ।
জি ভাই,
স্মেল আসতো না হলুদের গন্ধ, তো থাকার কথা না
হলুদের গন্ধ ভাই, সেন্ট পাওয়া যায়, সেন্ট দিতাম,
সেন্ট হলুদের সেন্ট,
হলুদের সেন্ট পাওয়া যায়, হলুদ বলে হলুদ বলেন, জিরা বলেন, এলাচ বলেন, এই যে কালো কালো গোলমরিচ বলে গোলমরিচ গুলা বলেন, এরপরে যে আমরা লবঙ্গ কই আমাদের বাসার, হয়তো আপনারা যদি কোনোদিন কিনে থাকেন আপনারা লং কর্নারে এই লবঙ্গ, মানে এমন কোন জিনিসের যে কেমিক্যাল পাওয়া যায় না, এটা হলো ভুল ধারণা।
সবগুলোর কেমিক্যাল পাওয়া যায়, সব সেন্ট পাওয়া যায়, হ্যাঁ, এগুলো সব পুরান ঢাকা থেকে।
হ্যাঁ, এমন কোনো কেমিক্যাল পাওয়া না যে পাওয়া যাবে না, তবে আবার সবার কাছে বিক্রি করবো না।
আচ্ছা, তো আপনার কাছে 200 কেজি নিলে আপনার লাভটা কিরকম থাকবে আমাকে
বলতে বুঝি? ধরেন একটা কথা ধরুন ভাইয়া, আমার 200 কেজি ধরেন আমার পাইকারি কথা দিতাম, ধরেন মরিচটা আমার কিনের উপরে নির্ভর করে দিতাম, সবসময় তো বাজার এক থাকে না, ধরেন আমি মরিচটা 120 টাকা কিনলাম, হ্যাঁ, আমি ওনার কাছে তো বাঙালি খরচা দিয়ে আমি 150 টাকা নিতাম
কেজি
কেজি।
আচ্ছা, মুরগির 1 কেজি খাবারের দাম কত?
1 কেজি খাবার মুরগি খাওয়ার দাম 25 টাকা।
25 টাকা, আর আপনি কেমিক্যাল মিশাতে কতটুকু কেমিক্যাল লাগে?
কেমিক্যাল ধরেন আমার যদি একটা কথা, যদি 200 কেজি হলুদ বাঙ্গাই, হ্যাঁ, আমার 200 কেজি হলুদের লগে আমি 1 কেজি কেমিক্যাল দিবো।
তাহলে আপনি রেশিওটা চিন্তা করতে পারেন যে কয়েক কয় গ্রাম লাগছে হচ্ছে 1 কেজিতে, তার মানে 25 থেকে 30 টাকা খরচ হচ্ছে আপনার সবকিছু মিলিয়ে 1 কেজিতে, সেটা আপনি বিক্রি করছেন 150 টাকায়, 120 টাকা লাভ প্রতি কেজিতে, 120 টাকা লাভ।
খালি তো ভাই এটা না, ওই যে লাল জায়গা দেখেন না মরিচের লগে, ওই হলুদের লগে কিন্তু ওটা দিতে হবে, নতুন হলুদ এটা যদি আসতে হলুদ যদি না, তাহলে একদম সাদা, ওই যে সাদা দেখা যাবে, তখন হলুদটা দিন না, তখন অরিজিনাল হলুদের কালার সেম দেখা যাবে।
বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতি নিতে চাই। আপনারা যা শুনছেন সেটা শুনে আজকে আলমের প্রতি আপনাদের তীব্র ক্ষোভ তৈরি হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে এই আলম কিন্তু নিজের বিবেকের জায়গাটা থেকে এসে, ও কিন্তু প্রচন্ড নিরি একটা ছেলে, এখনো সে নিরি, এবং সেই জায়গা থেকে এসে লাখো মানুষের কাছে কনফেস করে যাচ্ছে। এরকম আলম আমাদের সমাজে অসংখ্য আছে, যারা আপনাকে হলুদ মরিচের নাম করে এই রকম বিষ প্রতি মুহূর্তেই আপনাকে খাওয়াচ্ছে, এবং যে বিষগুলো খেয়ে আপনার শরীরে যে অসুখগুলো দানা বাঁধছে, সেই অসুখ থেকে বের হওয়া আমার আপনার
ট্রিটমেন্ট ক্যাপাবিলিটির জায়গাটা থেকে রীতিমতো অসম্ভব, কারণ মরণব্যাধি ক্যান্সার থেকে শুরু করে যে কোনো রকমের ভয়াবহ রোগ এই কেমিক্যাল থেকে হয়ে থাকে। আমরা ফিরে আসবো মাত্র চার মিনিট পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। বিশেষ কিছু ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরছি ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে রয়েছে আলম, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে, যে অপ্রিয় সত্য আমাদের সমাজকে প্রতি মুহূর্তেই, আমাদের কমিউনিটিকে এবং আমাদের যে সুস্থ থাকার যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যকে প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু তার সত্য থেকে আমরা যদি সচেতন হই, তাহলেই আমরা বলতে পারবো যে আমাদের জেবিএসবিতে আলমের আশা সার্থক। এবং একই সাথে আপনারা যারা শুনছেন, তারা অবশ্যই অবশ্যই নিজের ব্যাপারে যদি সচেতন হন, তাহলে আমরা আজকে জেবিএসবি এর কিছুটা ক্রেডিট দিতে পারি। আমরা ফিরে যাচ্ছি আলমের কাছে, আর সেই ফাঁকে আপনাদেরকে বলছি, আপনারা যদি এই বিশেষ ছবিটি দেখতে চান, আমাদের ফেসবুকে অবশ্যই চলে আসবেন, যেটা আপনাদের দেখা উচিত। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এই বিরতির মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে। আমি যেই ছবিটা দিয়েছি আপনাদেরকে ফেসবুকে, সেখান থেকে এই কেমিক্যালগুলো জাস্ট বেসিনে ফেলা হয়েছে, এবং বেসিনে পানি দেবার সঙ্গে সঙ্গেই যে পরিমাণ, মানে ম্যাক্সিমাম কালার আমি চোখে দেখলাম, এত ছোট জিনিস থেকে এত হিউজ কালার, এবং সেটা সাদা বেসিন পুরোপুরি হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে। দ্যাট রিয়েলি শকিং, এবং এটা আসলে সত্যি ভয়াবহ। এই জিনিসটা আমাদের পাকস্থলিতে যাচ্ছে, আমাদের শরীরের ভেতরে যাচ্ছে। জাস্ট বোঝার চেষ্টা করুন, ইমাজিন করার চেষ্টা করুন কতটা ভয়াবহ জিনিস আমরা প্রতি মুহূর্তেই আমাদের তিন বেলা খাবারের সাথে নিচ্ছি। এবং এই ধরনের নিরীহ মানুষরা এই পথগুলো বেছে নিচ্ছে, তাদের একটিই মাত্র কারণ, প্রয়োজন হচ্ছে অর্থ। অর্থই সকল অনর্থের মূল। যাই হোক, আমরা আলমের কাছে ফিরতে চাই। আর আপনি যদি আপনার ভুলগুলো নিয়ে আমাদের এই জেবিএসবিতে বসতে চান, লাখো মানুষের সামনে কনফেস করতে চান, তো আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি, 09613-892-892। জি আলম, তারপর?
তারপর ভাই এভাবে কেলেন কেল দিয়ে এগুলো করতাম। তারপর আমার মাথায় আরেকটা বুদ্ধি খেলো। বুদ্ধি এলো কি, এই যে হারবাল, যে গাছগাছড়া, যে ওষুধ তৈরি হয়, এই জায়গায় গাছের ব্যাপারটা আমি বলছি আপনাদের, এই জায়গায় একটা ওষুধ নিয়ে একটা কথা গবেষণা হয়েছিল, যাহা বলিব সত্য বলিবর মধ্যে। তখন আমার মাথায় এই গাছের ব্যাপারটা আমার মাথায় ঢুকে গেছে, না আমি এই গাছের ব্যাপার যে আমি যাহা বলিব সত্য বলিতে আমি যে বলতে হবে, এই গাছ দিয়ে ওষুধ তৈরি
হয়।
তো ভাই আমি এটার ভিতরে ভিতরে আমি গাছের কাছে কথাটা বলি, যে গাছ গাছেরা অথবা আমি এতটুকু বুঝি, আমরা আমরা গাছে যদি অক্সিজেন না দিতে আমরা কোনো মানুষ বাঁচতাম না।
এটা সত্য।
এক, আর আমি তো কোনোদিন লেখাপড়া করি নাই, গাছের সম্বন্ধে আমি কিছু বলি হয়তো রিসেনারা শুনবে অনেকগুলো কথা, আমি নিজে বাস্তবতা প্রমাণ জিনিসটা। তো যাক ভাই, এভাবে চলতেছি, আমি নিজে গাছ গাছা ভাঙতেছি, কবিরা যারা আনে বিভিন্ন ধরনের পালারের গাছ গাছরা আয়ে,
ওগুলো আপনি মিলে ভাঙতেছেন?
ভাঙতেছি, তবে ভাঙতেছি দেখা গেছে কি, আমি ওই যে মুরগির খাদ্য গুলা মিস করি,
ওই গাছের মধ্যে ওষুধের মতো
মুরগির খাদ্য গুলা মিস করি। এমনও গাছ আছে ভাইয়া, এক কেজি 8-10,000 টাকা কেজি। তা আমি যদি দেখা গেছে 20 কেজি যদি আমার গাছ দেয়, আমি যদি বেশি দরকার নেই, আমার যদি 1 কেজি মুরগির খাদ্য দিতে পারে, তাহলে 8-10,000 টাকা এলে আমার। তো ভাইয়া ওই টাকাটা আমি কখনো আমি পাই নাই। তাই আমি পরবর্তী আমি যখন মানুষের এগুলা ওই যে ওষুধের ব্যাপারটা নিয়ে পড়েছে, আমি ভাইয়া ওটা আমি সচেতন হয়ে গেছি, আমি ওই কাজটা তেমন করতাম না। আমি যতটুকু চেষ্টা করতাম যান পরিমাণ দিয়ে মানুষের ভালো ইয়ে দেওয়ার লাগে, আমি যান পরিমাণ দিয়ে চেষ্টা করতাম। তো এইভাবে করতাম ভাইয়া, করতে করতে এর মধ্যে আমার ওয়াইফের লগে আমার লগে ভালো সম্পর্ক হয়ে যা। ভালো সম্পর্ক কিরকম, মানে ও আমার ছাড়া কিছু বুঝে না, আর আমিও ওর ছাড়া কিছু বুঝতাম না। এইভাবে চলতেছে চলতেছে, তারপর আমার আরেকটা সন্তান হয়েছে, সন্তানটা আছে ভাই আমি ছেলে, আমি একটু রাগ,
দুটো ছেলে হওয়াতে আপনি অখুশি হলেন?
ভাই আমি তো আমার অর্থ নাই, আমি তো আমার দুইটা ছেলে মেয়ের, তো আমি একটা ছেলে একটা মেয়ে যদি আল্লাহ দিত না তাহলে আমি সুন্দর ভাবে আমার আর কয়জন ছিল না। এই যাক ভাই, এবার চলতেছে আরেকটা ছেলে দিল, ছেলেটা ভাই হওয়ার যেদিন হয়েছে না ওদিন ভাই আমি একটা দিয়ে কাছে আমি ডাক্তারের কাছে নেওয়া লাগছে, নিউমোনিয়া জ্বর নিয়ে আসছে পেটের থেকে। তারপরে একজন মানুষ ডাক্তার নাম আছে আমার এলাকায়, উনি মারা গেছে, উনি আমার ছেলের চিকিৎসা করছে, মোটামুটি ভালো হয়ে এখনো আছে। এখনো আমার প্রত্যেক মাসে আমার ছেলের পিছে 1600-1700 টাকা লাগে। তাই আমার বড় ছেলে এখনো ক্লাস 2 পড়ে, আর ছোট ছেলে এখনো স্কুল দেয় নাই। আমার
আপনি যে কাজগুলো করেন এগুলো কি আপনার বাড়িতে জানে?
কেউ জানে না,
কেউই জানে না,
কেউ জানে না। আমার বাড়িতে জানে যে আমি হলুদ মরিচের দোকানে কাজ করি। আমার ওয়াইফ যদি এগুলো জানে না,
আপনি যদি এই যে অবৈধ পথে যে টাকা রোজগার করছেন এটাতে আপনার কত টাকা থাকে প্রতি মাসে?
ভাইয়া বলতে কি, আমি যে 8 টাকাটা পাই না, 8 টাকাটা আমার নিজের খরচা যা, আর আমি 6000 টাকা বেতন পাই, ওই 6000 টাকা আমার ওয়াইফের হাতে আমি দিতে পারি না, নিজের দামিটা তো আর কিনতে পারি না। দেখেছে পুড়েতে একটা প্যান্ট একটা জামা কিনে নিতাম, আর অত আমার মানুষের পোলাপাইনে খাইবো, ফলফা একা আমার পোলাপাইনে রেখে থাকবো। তো আমি যাইতে কালে ওই যে ফলফা একা নিতাম, গাড়ি ভাড়া তারা দিয়ে যাচ্ছে, ওই যে 1 মাসের টাকা শেষ হয়ে যেত, ঠিক আছে। আর যদি কিছু থাকতো না যায়া বাড়ি যেতাম মাছ। সত্যি একটা কথা যাতে আপনি জিজ্ঞেস করছেন আমি না বলে পারলাম না, আমি বাড়িতে 2 মাস পরে জানছি আমার ছেলে মেয়ে মাছ খাইতে পারে না, আমার শাশুড়ি আমার ওয়াইফ মাছ মাংস খাইতে পারে না। কি খায়? তো ওই যে ক্ষেতের থেকে শাগ শাগ পিছিয়ে আনে, দেখা গেছে কি কারোর থেকে বেগুন 2 কেজি আনে, বা আলু 2 কেজি ইয়ে করে আনে, দেখা গেছে আলু 5-2 কেজি আনছে। এটা রাইখা রাইখা আমার আমার বড় ছেলের ভাই যখন আমার এদিকে ইয়ে আসছিল তখন সবাই খাবাইছে আমার বড় ছেলে। তো আমি তো একটু মোটামুটি স্বাস্থ্য ভালো আছে, আমার বড় ছেলে আসুক না, উনি মাছ ছাড়া উনি ভাত খাইবো না। যদি 10 দিন যদি আমার ঘরে যদি মাছ না থাকে উনি ভাত খাইবো না।
একটা কথা আমরা সবসময় বলে থাকি কমিউনিটিতে, যে মানুষটাকে আমরা পেছনে ফেলে রাখছি সেই মানুষটা আমাদেরকে পেছন থেকে টানছে। এই মানুষটার উপরে আমরা কোনো না কোনো ভাবে নির্ভর। আপনি রান্নায় যে হলুদটা ব্যবহার করেন সেটা এই মানুষের হাতেই রিফাইন হয়, এবং ও ওর পরিবারকে সেভ করার জন্য, ও সন্তানের মুখে এক বেলা মাছ তুলে দেবার জন্য ও অন্যায় পথ বেছে নিয়েছে, এবং সেই অন্যায় পথ আমরা যে ভালো আছি সেই ভালো থাকাটাকে নষ্ট করছে। দেখুন কি মানে কি নির্মম সত্য, এবং এই এই সত্যটাকে অ্যাভয়েড করার সুযোগ আসলে কি হতে পারে? যাই হোক, আমরা কোনো উপায় খুঁজছি না, আমরা নির্মম বাস্তবতাকে উপস্থাপন করছি। এর মধ্য দিয়ে আপনি যদি সচেতন হতে পারেন তাহলে নিঃসন্দেহে সেটা জেবিএসবির উপকার হলো। হ্যাঁ বলুন, তারপর
তারপর এভাবে চলতেছে মোটামুটি টানা কিসের মধ্যে যাইতেছে, এখনো টানা কিসের মধ্যে যাইতেছে। তারপর আমি এভাবে চলতেছি, আরো দিনের সাগরের কথা কইতেছি আমি, কথাটা এখনো আমার ওয়াইফের পরনে কাপড় নেই। আমি বছরে এক জোড়া কাপড় দিই, আমার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরবি পোলা পানি শিক্ষা দেয়, আমার ওয়াইফ 4 পর্যন্ত পড়ছে। আমার 4 পর্যন্ত যদি পড়ে থাকে আমি মনে করি আমার ওয়াইফ মেট্রিক পাস, আমার কাছে লাগতেছে এরকম। আমি কোনোদিন এই যে আলহামদুলিল্লাহ আমি কখনো জানতাম না, আমার ওয়াইফের কাছে তো শিখা আমি যদি 5 ওয়াক্ত না পারি আমি জুমার নামাজ নিজ দিনে ভাইয়া, আমি জুমার নামাজ আমি পড়ি, এমন আমার সবকিছু শিখে আমার ওয়াইফের থেকে। আমার ওয়াইফ 8-10 পোলা পানি পড়া, আরবি পড়া যে আমার ওয়াইফে কেউ কইতে পারবো না ওই পড়া অবস্থায় কোন পোলা পানির কাছে আমার ওয়াইফ একটা পান খাইছে কিনা,
মানে সে কখনো কোনো পয়সা নেয় না,
না আল্লাহ রাস্তায় পড়া। এমনি আপনার বাড়ির গেছে হাঁটতে আমরা পানে খেয়ে দিয়েছেন দেখছে। আমি আমার যখন আমি ওনার কাছে গেছি তখন বিয়ের আগের কথাই কইতেছি আর বিয়ের পরের কথা একটু কইতেছি, আমি আবার একটু পিছনে যাইতে চাই। আমি ওনার চুল, আমার স্ত্রীর চুল আমি মনে আমি কুলেটা দেখিনি, আর এখন আমার ওয়াইফের মাথায় কাপড় থাকে না। আমি ওনার 10 দিনে আমি যখন দেনা ছিলাম তখন একজন টাকা লাগে আমার শ্বশুর বাড়ি আসছিল, তখন আমার একটা খারাপ একটা কথা কইছিল, আমার ওয়াইফের কানের দুলগুলা খুলে দিছে, যাও এগুলা খুয়া তুমি ওনার টাকা দিয়ে দাও। আজ পর্যন্ত আমার ওয়াইফের জিনিস আমি দিতে পারি না। মাঝে মাঝে আমার ওয়াইফ বলে কি করলাম তোমার এগুলা দিয়ে, কান্না করে। এই যে 2015-3 মাস 7 তারিখ আমার ওয়াইফ নিজের মাথায় নিজের কপালে নিজে বাড়ি দিচ্ছে এরকম মোড়া কাঠ দিয়ে। ওনার জীবন উনি আর রাখবো না, মানে ওনার পরনে কাপড় নেই দিতে পারিনি। আমি কইছি কি ভাইয়া তুমি একটা বানাইতে দাও 3 পিস, আমি পরে টাকা পাঠাইলে তুমি এনো। ভাই সত্যি কথা আমি এখনো পকেটে আমি 1500 টাকা এক মতো ধার নিয়েছি যে আমার মাস শেষ হলে তোর লাই আবার দিয়ে দেবো, আমি বাড়ি পাঠাবো, আমার চালও নেই বাড়ি। যাক আমি আমার কথা তো চলে আই। তারপরে যে ভাইয়া এভাবে কেমিক্যাল দিয়ে চলতাম, তো আমি এইবারের মধ্যে কি করছি গাছগাছড়া পার্কেট নিয়েছি আমার, আমি গাছগাছড়া ভাঙ্গাটা দেখেছি দোলাই খেল, দোলাই খেলে একটা মেশিনে গাছগাছড়া গুলা ভাঙে। তো আমি এটা দেখা 5 মিনিট দেখছি, মাত্র 5 মিনিট দেখাতে আমার মাথা ক্যাচ করে গেছে। আমি তারপরের দিন আমি কাজটা পাইলাম, এই যে কাঠ আমি তারপরের দিন কাজটা পাইলাম, এই জায়গায় হারবাল সব সবকিছু ভাঙ্গানো হয়,
আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন।
দোকানের
নামটাও বলার আমি অ্যাড্রেসটা দিব না, সেটা হচ্ছে এখানে উন্নত মানের হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, চটপটি মশলা, বিট লবণ, আটা, হালিমের গম, বেসন, চালের গুঁড়া ইত্যাদি সুলভ মূল্যে ভাঙানো এবং বিক্রি করা হয়। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে দুই নম্বরই আছে,
প্রত্যেকটা জিনিসের মধ্যে ভাই একসাথে আমার জায়গায় একটা জিনিস চলে গেছে।
কোনটা?
একটা জিনিস সলিড বলতে কি এরকম, এই যে চটপটি মশলাটা পড়ছেন না, চটপটি মশলাটা আমার চলে গেছে।
এটা কেন সলিড রাখছেন?
সলিড রাখতে কে লাগে চটপটি মশলাটা? আমি সলিড রাখার উদ্দেশ্য লাগে, আমি অনেক দাম বেশি, আমি সবার কাছে বেচতাম, মনে হলে আমার থাপ্পড় দিলে আমি আমার লাভ হইব না, আমি বেচবো না। আমি ওনার এই সব দিছি, আমি এক কেজি এলাচ যদি কিনতো, আমার 10 কেজি এলাচের লগে ধনিয়া লগে যদি আমি আধা কেজি যদি এলাচ দিই, আমার আধা কেজি এলাচের দাম 1000 টাকা, এক কেজি চারশো টাকা, নর্মাল 200 টাকা, এক কেজি জিরা যদি একদম নর্মালটা কিনি 250 টাকা, এক কেজি গোলমরিচ একটা পাম হলে 800 টাকা কেজি, আর একটা কিনতে হবে 1400-1500 টাকা কেজি। মানে এগুলো হিসাব করে আমি এক কেজি দারচিনি, এক কেজি দারচিনি করতে হলে
200 টাকা,
চটপটি মশলা। মানে এই কারণে আমার কথা, আমি জিনিস যে জিনিসটা ভালো রাখছি, আমার এই জিনিসটাই আমি বেশিরভাগে অনেক দাম বেশি, ইচ্ছে দাম না নেবেন নলে না,
এই জিনিসটা শুধু ভালো রেখেছেন, বাকিগুলো সব
আর সব ভেজাল। আর আটাটা, আটাটা বলতে আটাটা ভেজাল, আটাটা হলে যে ভাই গমের লগে যে পাউডারটা, অস্ট্রেলিয়ার গম গুলা, ওই অস্ট্রেলিয়ার গম আর হলো লাল গম ইন্ডিয়ানটা, ওগুলোর মধ্যে পাউডার মারা থাকে, আমি গম গুলো কোনোদিন চালে নেই, কত পোকা খাবাইছি আমি, আমার ইচ্ছে করে খাবার নেই, এই যে চালার সময় নেই, আমি ডাইরেক্ট ভাঙিয়ে দিয়ে
আসি। বিটলবন দুই নম্বর কিভাবে হয়?
বিটলবন ওই যে মুরগির খাদ্য গুলা,
এগুলো বিটলবনের মধ্যে মিশাই দেয়,
বিটলবনের মধ্যে দিই।
আপনি একজন না, এখানে ওরকম অনেক আছে,
অনেক লাখো মানুষের আমি সাক্ষী করে দেয়, এই যে আমরা হলুদ মরিচ আপনি ফুড়ে খাইতে পারবেন, কিনে খাইতে পারবেন না, আমি এই জিনিসটা আমার কিনা 10 টাকা দেখা গেছে, কি এই জিনিসটা আমার 10 টাকা দিয়ে কিনাই না, আমি 8-7 টাকা বিক্রি করতো, কেন জানেন? মানে আমি যদি কোনো না বেশি আপনি আমার কাছের থেকে নেবেন না, কারণ আমার হোসাইতে হবে, তারপরে আমি এর কারণে বেদাল করি।
ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন? আমার মনে হয় সেটা বুঝতে পেরেছেন যে আপনি এক কেজি ধরুন কোনো একটা প্রোডাক্ট কিনছেন 100 টাকা দিয়ে বাজার থেকে, সেটা আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে, কিন্তু এক কেজির পেছনে যারা আপনাকে দিচ্ছে, যারা প্রোভাইডার, তারা তো প্রচুর পরিমাণে আসল জিনিস দিতে গেলে সেটা দাম ডাবল বা 3 গুণ হয়ে যায়। শুধুমাত্র এখানে না প্রিয় শ্রোতা, এখানে যে মশলার কথাগুলো হচ্ছে, শুধুমাত্র মশলা না, আমরা যে বাজারে যেই ড্রিঙ্কস গুলো কিনি, যে ধরনের ড্রিঙ্কস আপনারা অনেক সময় দেখবেন, ফ্রুট ড্রিঙ্কস এর কথা আমরা বলছি, চিন্তা করে দেখুন আপনি একটা আম, যখন আমের সিজন তখন একটা আমের প্রাইসটা কত, ওই আমটা যদি আপনি বাসায় নিয়ে যান, আমের সিজন যখন, তখনকার কথা আমি বলছি, তখন আপনি বাসায় নিয়ে যাবেন একটা আম, আপনি পানি দিয়ে জুস করবেন, জুস করার পরে আপনি যে পরিমাণ জুস পাবেন, সেই পরিমাণ জুস আপনি তার চাইতে অনেক বেশি পরিমাণের জুস পাচ্ছেন আমি একটা বোতলে, এবং আমের সিজন যখন আপনি একটা আমের পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় করছেন, তার চাইতেও কম অর্থ দিয়ে আপনি বাজার থেকে একটা জুস করছো, বেশি পরিমাণ জুস কিনে নিয়ে আসলেন, এবং সেটা হয়তো আমের সিজন না। এখন প্রশ্ন হচ্ছে, যেটা প্রকৃতি থেকেই সম্ভব হচ্ছে না, সেটা কিভাবে একটা কোম্পানি আপনাকে আমের জুস বলে চালিয়ে দিচ্ছে? শুধু আমের না, সেটা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। এই যে দুই নাম্বারি, এই দুই নাম্বারিটা শুধুমাত্র এই রকম আলমরা, একেবারে পথে বসা টাইপের শ্রমিকরা না, সবাই করছে, এবং খুব বড় বড় কোম্পানিগুলো এর সাথে জড়িত আছে। হ্যাঁ বলুন, আপনি কি জন্য বলতে চান?
এই জায়গায় দিতে কারে আমি করবো না কেন, এই জায়গায় কি করতো? পুলিশ আছে, পুলিশে টাকা দিত।
পুলিশ জানে ব্যাপারটা? আপনার কথা পুলিশ জানে?
আমার কথা অত যদি চোর কখনো চুরি করে কিন্তু অল্পতে শিকার হয় না, আমি ডাইরেক্ট বলছি, শুনুক সামনে সামনে, চোর চুরি করে কখনো তাড়াতাড়ি শিকার হয় না,
ঠিক আছে? কিন্তু আপনার মালিকরা কি পুলিশকে টাকা পয়সা দেয়?
পুলিশ যখন জায়গায় আহে তখন দেয়। এই যে আমি একটা কথা, সংক্ষেপে একটা কথা বলতেছি, 2014 শেষ আগে আগে আমার ওই জায়গায় হামলা হয়েছে, পুলিশ গেছিল, ডিপি গেছিল, ঠিক আছে? তো সত্যি কথা কি ভাই, আমার একটু মানে আমার কিছুই নেই, কিন্তু আমি কিন্তু সাবাস না অনেক কিছু, আমি পুলিশের লগে আমি পল্টে লেছি, আমার কথা যদি আমি সাবাস করে কথা হয় তাহলে ওরা আমার কিছু করতে পারবো না, আর যদি একটু নরম হয়ে যায় তাহলে ওরা আমার মাতদ্য করতে পারে, কারণ আমি অনেক শক্ত ছিলাম, ওনারা আমার কিছু করতে পারে না। দেখে আমি একটা পার্লারের মাটি, মুন্দানি মাটি ভাঙতেছি,
পার্লারের মুলতানি মাটি, এটা নিশ্চয়ই মেয়েরা ভালো চিনবেন। হ্যাঁ
হ্যাঁ, তারপরে মুন্দানি মাটি ভাঙতেছি, তখন আমার কাছে যে কেমিক্যালটা দেখাচ্ছি না, এই কেমিক্যালটা ছিল, আমি ওপনে পালাই রাখছি, ওপনে পালা রাখছি, আমি যদি এটা গুজাই রাখি তখন এটা পাইলে ওনারা আমি হিসাব দিতে হবে, আর আমি ওপনে পালা রাখছি, উনি এটা চেক করবো না, এটা চেক করবো না, এটা কি এটা লগে দিবেন, এটা মেডিসিন, হ্যাঁ আপনি সমস্যা হলে কোম্পানিতে ফোন দেন, কারণ আমি ফোন দিতেছি, আপনি ফোন দেন কোম্পানিতে, তারপর আমি হারবাল আর ভাঙতেছে ইয়ে করতেছে, তখন যখন আমার কাঠ একাতে একাতে অনেকগুলো হয়ে গেছে, তখন আমার পাটি আর বাঁচতেছে, আমি বড় বড় কয়েকটা পাটি মাল ভাঙিয়ে আমি নামটা মাংতেছি না, টিভিতে অ্যাড দেওয়া আমি নামটা মাংতেছি না। ভাইয়া এমন কাজ দেয়, আরেকটা কথা বলি,
বড় বড় কোম্পানির জিনিসপত্র আপনারা ভেঙে দেন?
আমি দুইটা কোম্পানির বড় বড় কোম্পানির এই হারবালের রূপটান গুলো ভাঙাই।
হারবালের রূপটান গুলো ভাঙান আপনারা বড় বড় কোম্পানির? আপনি কোম্পানি দুটোর নাম বলুন, কিন্তু আমরা এখানে প্রচার করবো না, আমরা মিউট করে রাখবো।
একটা হলো আরেকটা হলো এই জায়গায় আমি কয়েকদিন সাবনুর মৌসুমি ওদেরকে দেখছি, এই যে ভাইয়া স্বাভাবিক একটা সেন্টের বোতল, ওই সেন্টের বোতল আমি একদিন থেকে নিছি, আমাকে 250 টাকা নিয়েছে চালান ধরে, আমার ওয়াইবেল লাগে নিয়েছিলাম একটা সেন্টের বোতল, আর ওই সেন্ট একে সেন্ট 10,000 টাকার একটা সাবনুর মেরান সাবনুরের কাছে, নায়িকা সাবনুরের কাছে।
বুঝতেই পারেন প্রিয় শ্রোতা যে রিয়েলিটিটা আসলে।
তারপরে ভাই আমি আর একটা হারবালের কথা বলতেছি, তো এভাবে আমি কাজ করতেছি চলতেছি মোটামুটি, এই চলার পরে একদিন আমি কারণ বাজার আমার দন্যা কিনতে, তো কারণ বাজার আওয়া অবস্থা ভাইয়া আমি পারম গেট দিয়ে টেম্পো দিয়ে আছি, আমি ব্রিজের উপর দিয়ে আমি হাইটটা এপারে আমি আমি 20 কেজি দন্যা কিনি, তখন আমার একটা অর্ডার ছিল পরের দিন, আমার অর্ডার দিতে হবে আমি 30 কেজি দন্যা দিতে হবে, আমার খেলে আমি 20 কেজি নিয়ে আমি 10 কেজি ইয়ে করতে পারবো। তো তারপরে এভাবে আইছি, যখন ভাইয়া আমি কারণ বাজার আইছি ওই পারেতেই পারে জানা আইছি, তো ভাইয়া সত্যি কথা কি আমার জীবনে আমি ঢাকা শহর এই পাশ আমি কোনো কিছু চিনি না, তখন আমি একটা সিগারেট নিয়ে আমি সিগারেটটা জ্বালায় বাইরে হয়েছি, এই যে ভাইয়া আমাদের এই অসমের পরে যে গলিটা আছে না ওই গলি দিয়ে আমি ঢুকছি, আমি কাঁচা বাজার মরিচ কিনতে দুনিয়ার বাজারে যাবো ওই গলি দিয়ে ঢুকছি, ঠিক ঢুকার পরে একজন পুলিশ আমার দাঁড়াও, আমি দাঁড়াইছি ওই সিগারেটের ভিতরে কি লেগে গেছে, কচ্ছে আমি তো একটা সিগারেট কিনছি, এই যে আমার হাতে এখনো সিগারেট, আমি তো একটা সিগারেট কিনছি, না তুমি উপরে গেছো, আমি তো স্যার উপরে কি আমি তো কইতে পারবো না, আমি উপরে কেন যাবো, আর আমি উপরে যাই নাই, ওই দিকে তুমি গেছো, ওই স্যার আমি তো যাই নাই, আর আমি ওই জায়গায় আমার কেন যাবো, আমি ওই জায়গায় চিনি না কিছুই জানি না, আমি কেন যাবো, উনি আমার একটা তুমি উপরে গেছো, আমি কই স্যার আমি রাগে হয়েছি, স্যার যদি উপরে যাইও থাকি তো গেছি সমস্যা কি, আমি এভাবে বলছি কথাটা, আমি মিশ কথা বলবো না, আমি এভাবে বলছি স্যার গেলেও সমস্যা কি, এতক্ষণ লাগে কথা কইছে, আমি কই কি কথা আসলে ভাই উপরে কি আমি তো আর কইতে পারবো না, তো এই চল হ্যান্ডকাপ বাইর করছে আমার হ্যান্ডকাপ লাগাইবো, আমি কই স্যার আমার অপরাধটা কি, আমার তো কোনো অপরাধ করিনি, আমার অপরাধটা কি, কত এই ছবি আর একটা মেয়ে দিয়ে তোর পত্রিকাতে দিব, প্রথমে যে গেছি বিয়ে করছে, হ্যাঁ করছি, বাড়ি কই ঘর কই সবকিছু কই দিয়ে গেছি আমি কইছি, তারপর তোর পত্রিকা দিব, তোর ওয়াইফের কাছে দিব, তোর মা বাবার কাছে দিব, সবার কাছে সারা বিশ্বে জানবো তোরে, তুই এই ধরনের আমি কইছি স্যার আমি মনে হয় যে আমি কথাটা কম না, আমি আমার তো বড় একটা কসম কাটছি ওনার কাছে, উনি তারপরে আমার কসমটা বিশ্বাস করে নাই, আমি আমার মায়ের একটা কসম কাটছিলাম ওনার
কাছে,
তারপরে উনি আমার কাছে রাখ নাই, তাই উনি আমার আমি সবকে আমি একটা মোবাইল কিনছিলাম তখন, উনি টাচ মোবাইল, এত কষ্টের ভিতরে আমি একটা মোবাইল কিনছি, তারপরে উনি আমার মোবাইলটা নিয়ে গেছে একটা 1,000 টাকার নোট, আমি তখন 1,000 টাকার নোট নতুন বাইরে ছিলাম, আমি মোবাইলের ভিতরে রাখছিলাম আমার মোবাইলটা, আর মনে হয় আমার কাছে 5,000 মোট সর্বমোট মিলে মোবাইলের টাকার আমাদের 5,000 টাকা হতো ওইটা, আর সবকিছু যা ছিল মোবাইল টাকা পয়সা উনি নিয়ে গেছে, মানে ইচ্ছাকৃত ভাবে আমি যা হয়েছে কি লাগে, আমার কথা যদি এইটাও যদি আমার ওয়াইফের কাছে যা, আমার এই জীবন রাখা যায় না রাখা একই কথা, আমি সবচেয়ে আমার ওয়াইফের আমি সম্মান করি এখনো করি, তো এই তারপরে কি করছে উনি আমার যা ছিল সবকিছু লয়ে গেছে, এই অবস্থাতে ভাই এতে বলে গেছি কত একটা কথা, আমি এর মধ্যে যে কোনো এক বড় ভাইয়ের লগে আসা যাওয়া করতাম, আমার ডাকতো আইতাম যাইতাম দেখতাম, তারপরে কি করছি আমি কইলাম বড় ভাইয়ের কাছে গেলাম, এখান থেকে যাইয়া কই ভাইয়া এই অবস্থা আমার টাকা টুকা সব লেগে গেছে, এখন তো আমার দোকানে গেলেও আমার অবস্থা খারাপ হইব, এখন আমি কি করবো, তখন উনি কি করছে উনি এই হুন্ডা নিয়ে আমার লেয়ে আসে কোন জায়গার থেকে সেই জায়গার থেকে, উনি ঘন্টা দুই তারিখ ছিল বিশ্রেছি, আমি ওই পুলিশটা আর দেখিনি ওই এলাকায় চলে গেছে, তো আমি আমার বড় ভাইয়ের কইলাম কি ভাই আমি এটার উপরে যাবো, এটার উপরে কি আছে আমি দেখবো, আমার যাতে এটার এটারে কেন করে দাদা আমার টাকা নিয়ে গেছে, আমি এটার উপরে কি আছে আমি দেখবো, তো আমি আমার বড় ভাই তো লেখাপড়া জানে উনি এখনো স্টুডেন্ট লেখাপড়া করে, তো এইভাবে যাইতেছে আমি বড় ভাই কন্যা তুই এটার উপরে যাচ্ছে, আমি কিছু ভাই আজকে যদি আমরা যদি আমি তো এমনি শেষ, আর যদি আমরা যদি আমার যদি মায়েরাও পালান তারপর আমি এটার উপরে আজকে উঠবো উঠবো, তো এবার যাওয়ার পরে উঠে দেখছি যে ভাই যে ধরনের কিছু দেখা হয়েছে মেয়েরা, দেখার পরে আমি ওদিন আর কোনো কিছু করি নাই, তো আমি ওদিনকে চলে গেলাম, তারপরের দিন আমি আসলাম, আচ্ছা আমার এদিকে এসে কার কাছে যাবো আমি কিছু জানি না কার কাছে যাবো, তো ওনার যে আমাকে নিস্তারাকতে নিয়ে গেছিল ওনার নাম হচ্ছিল রনি, ওনার একটা কার্ড দিছিল আমার এই সময় আর একটা ইয়ে দিছিল, তাতে আমি প্রত্যেক দিন এদিকে আইতাম যাইতাম, মানে দু একদিন পর পরে আমি আইতাম, দু একদিন পর পরে আইতাম, এর ভিতরে আমি এখন আস্তে আস্তে আমার বাড়ির কথা আমি বলে যাচ্ছি,
দু একদিন পর পর আসতেন এবং এই ধরনের অনৈতিক সম্পর্কের সাথে জড়িয়ে গেলেন,
হ্যাঁ এর মধ্যে আমি আমার বাড়ির কথা বলে গেছি,
মানে বউয়ের কথা আপনি বলে যাচ্ছেন,
হ্যাঁ আস্তে আস্তে বলে যাচ্ছি, তারপর এভাবে যাইতেছি যাইতেছি এর মধ্যে ভাই আমি পুরনো মেয়েদের তিনটে মেয়ের সাথে কন্টিনিউ কথা কইতেছি, তখন তো এইভাবে করতে 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 আমি এদিকে মানে দুই একদিন পর পরে আমি আসতাম, দুই একদিন পর পরে আসতাম। আর ওইদিকে মেয়ের তিনটে মেয়ের সাথে আমার রেগুলার কথা, একটা মেয়ের লগে একদিন ওনার বাসায় গেছিলাম, কথা আমি কথা করলাম, কথা কওয়ার পরে উনি বসতে দিলে, খাইতে দিলেও খাইলাম। তারপরে একদিন দুই দিন তিন দিন যেতে যেতে পরের দিন তার এভাবে তিন চার দিন যাওয়ার পরে ওনার লগে আমার লগে একটা রিলেশন হয়ে যায়। তারপরে এইভাবে যেতে যেতে এইভাবে ফোনের তিনটে মেয়ের সাথে আমার লগে রিলেশন হলো, আর হোটেলে মনে হয় 10-15 মেয়ের সাথে আমার লগে রিলেশন হলো। সংক্ষেপে
সবাইকে
হঠাৎ করে একদিন আমার মাথায় চিন্তা আসলো, আমি কি করতেছি? আমি তো একটা গরিবের মেয়ে বিয়ে করছি, আমার শাশুড়ি এখনো মানুষের যে জগতের কাপড় গুলা দুই একটা কাপড় পা আমার শাশুড়ির পর আমি দিতে পারতেছি না, এখনো দিলে কিছুই আমার, এখন আমার শাশুড়ি মানে ওরা কাজ করতে করতে মানে বৃদ্ধ হয়ে গেছে, যে ধানের সিজন আসলে লাঠি দিয়া মানুষের বাইরে বাইরে ধান তুলে, আর ওই যে দেখিতে এখনো গুড়ি দেখে আমার সব বল নাই, আমার করতে পারতেছি না। কারণ আমি কইছি আমা আমি যদি 10 টাকা দিই আপনি ওভারে নিয়ে 10 টাকা খাই না, আপনার কোথাও যাইন না। আমি এবং দেখতেছি ঘরে কিছুই নাই, না ফিরে তো জ্বালা, তারপরে রাখতে থাক। পর আমি হঠাৎ করে একদিন চিন্তা করলাম, আয় আল্লাহ আমি কি করতেছি, রাত্রে শুয়ে শুয়ে আমি কি করতেছি? তখন এগুলো চিন্তা করতে করতে ভাই আমার ঘুম নেই, আমার ঘুম হইতো না, রাত্রে ঘুম হইতো না। তখন আমি ঘুমের ট্যাবলেট খাইতাম। তবে আমি সংক্ষেপে একটু বলতে চাই, আমার কাছে বিদেশ 3 নম্বর গেট হইতে এমন হারুন ফার্মেসি পর্যন্ত আমি উদাহরণটা একটু সংক্ষেপে দিয়ে দেয়, এই পর্যায়ে আমার কাছে যে করা ফার্মেসি আছে আমার কাছে কেউ ঘুমের ট্যাবলেট দিয়েছিল, আমরা কিন্তু সবাই চিনি।
মানে এত বেশি কিনেছেন আপনি?
আমি 10 টাকা দিয়ে আমার ঘুমের ট্যাবলেট পর্যন্ত খাইছি।
ওকে,
তারপরে ভাই ঘুম হইতো না, কি করতাম? তখন আমার একজন ডাক্তারে আমার বুদ্ধি দিছে, কি বাবা তুই তো এইভাবে এগুলা খাইলে মরে যাবি, তোর সাইডে ক্ষতি হইব। তখন আমি কইছি আচ্ছা আমি তো প্রচুর ঘুমের ট্যাবলেট খাইছি, কি করা যায়? উনি আমার ভালো একটা পরামর্শ দিছে, উনি ঢাকা মেডিকেলে দিয়ে ডাক্তার আমার কাছে কাস্টমার হিসেবে, আমার ভালো একটা পরামর্শ দেওয়ার পর আমি উনার ইয়েতে ওষুধ টষুধ খেলাম। হঠাৎ করে একদিন আমার রোয় বসাচ্ছে।
বিরতির ঘন্টা আরো একবার প্রিয় শ্রোতা, আমরা আজকে এখানে আলমের জীবনের অপ্রিয় সত্যগুলো শুনছি এবং সত্যি সত্যি তা গায়ের লোম শিউরে ওঠার মতো। আমরা ফিরে আসবো ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা যদি ওকে দেখতে চান, ওকে নিয়ে বিশেষ কিছু ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়েছি, সেগুলো যদি দেখতে চান চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় এখন রাত 1টা, আপনারা সবাই শুনছেন ওয়াইল্ড টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আলম, আজকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আলমের জীবনের অপ্রিয় সত্য এবং তার পুরো জীবন জুড়েই যে এক ধরনের প্রাশ্চিত্য, সেই জায়গাটিতে আমরা ফিরতে চাই। তবে প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন আপনার জায়গা থেকে যে আপনার ভুলগুলো লাখো সমাজকে, কমিউনিটিকে অনেক বেশি কিছু শেখাবে, এবং আপনি দেখাতে পারেন কেন ভুল করেছেন, কি ভুল করেছেন, তার প্রাশ্চিত্য আপনার জীবনে কি হয়েছে, চলে আসুন আমাদের জিভিএসপিতে। আসার জন্য আমাদেরকে ফোন করতে হবে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং তারপর আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ভালো, তারপর
তারপর হঠাৎ করে একদিন আমার ওয়াইব অসুস্থ পড়ে আছে, অসুস্থ হলো, আমার ফোন দিতেছে, কিন্তু রেগুলার আমার ওয়াইবের সাথে আমি কথা যদি না কই, এমন দিন গেছে আমি 20-25 বার ফোন দিয়ে কথা কই, কতক্ষণ? 2 মিনিট 3 মিনিট 3 মিনিটের উপরে না, এক্ষণ। তারপরে এভাবে ফোন করতেছি।
আপনি যে বললেন যে আপনি যে একটা ধরনের মনে হলো জানে আমি কি করছি,
হ্যাঁ,
তারপরে আপনি কি করলেন?
তারপর আমি যে মনে করলাম যে রে আমি কি করতেছি, আমি যে টাকা পয়সা সবগুলো নষ্ট করতেছি, আমার যে আল্লাহ দুইটা চান দিচ্ছে আমি এগুলো কি করবো? আমার বড় ছেলেরা কেছি বাবা আমার যদি শরীরের রক্ত বেশি যদি পড়াইতে তো করার খরচা করা লাগে, পড়াইতো বাবা আমি তো করে রক্ত বেছিলাম পরামো এই তারপরে এভাবে হঠাৎ করে আমার ও একদিন অসুস্থ হলো। ওই অবস্থায় অসুস্থ হওয়ার পরে আমারে ফোন দিল আমার শাশুড়ি, বাবা তুমি বাড়িতে নাজমার এই অবস্থা। আমি কইছি আম্মা আমি যাবো, আমার কাছে তো টাকা টুকু নাই। বাবা তুমি টাকা কি করছো? কইছি আম্মা এই টাকার উত্তর জিজ্ঞেস করলে আমি উত্তর দিতে পারবো না, টাকা আমি কি করছি আমি জানি না। আমি এভাবে কথাটা কইছি আমি জানি না আমি টাকা কি করছি। বাবা টাকা না থাকলে তুমি বাড়ি আও, তুমি ওরে কি করে দেখা যাও একটু। তো হাত সত্যি বলতে কি ভাই আমি গেলাম, যাই যে উনি অবস্থা খুবই খারাপ, তো আমি টাকা নাই ওনার কান্না করতেছি, মানে ওর মাথাটা আমার পায়ের উপরে আমি অনেক কান্না করতেছি, হাই আল্লাহ রে আমি এটা বুঝি আমার পাপের শাস্তি হলো, মানে আমি যেগুলো করলাম এটা বুঝি আমার পাপের শাস্তি হলো। তো আমি নিজের নিজে করলাম, তো উনি একটু লাড়া দিয়ে আমার করলো আপনার কান্দা লাগবো না, কান্দার কি লাভ হবে যদি আমার চিকিৎসা যদি না করে কান্দলে কি লাভ হবে। আমি কইছি ভাই এখন আমি কি, আমি ভাই সারা কথা কিনা আমার ভাবি রে, তো এই ভাই এখন আমি কি দিয়ে দেখবো তোরে, তো আমি দেখবো কি দিয়ে, তো আমার কাছে তো টাকা নেই, তো টাকা দেয় নাই। তো আমি এই মিশ্রতা ইয়ের মধ্যে কিন্তু ভাই আমি যদি যাই কথা বলি না, আমি মানে যদি 1000 কথা বলতাম আমার ওয়াইফ ছাড়া, আমি সবাই লোক 1000 কথার মধ্যে মনে আমি 50টা কথা সত্যিকার কথা কারোর কাছে বলিনি।
মানে আপনি সবই মিথ্যা কথা বলতেন কিন্তু স্ত্রীর কাছে আপনি সত্য কথা বলতেন?
কোনদিন আমি মিথ্যা কথা বলতাম না ওর কাছে, যাই কিছু হইতো খালি এই যে দোকানের ব্যাপারটা নিয়ে মিথ্যা কথা জিজ্ঞেস করতো না আমি কখনো বলতাম,
বলেন বলেন এই যা বলেছেন সব সত্য বলেছেন।
হ্যাঁ এই আমার ওয়াইফের কাছে আমি পাঁচ মিথ্যা কথা কওয়া, এর মধ্যে আমি আমার ওয়াইফ অসুস্থ দিকে কিন্তু আমার চাচাগর লোক আমার আব্বার লোক একটা দ্বন্দ্ব বাড়ির জায়গা নিয়ে, তা আমার আব্বারে আমার চাচারা মারলো, মারার পরে যে পায়ের হাড়টা আছে না ওই যে কড়ির হাড়টা, হাড়টা পাইডা গেলো, পাইডা যাওয়ার পরে এগুলা নিয়ে বেশি অনেক আচার বিচার হলো। আচার বিচার পরে আমি এইও গেলাম, আমি যাওয়ার পরে আমি মেম্বার এমন চেয়ারম্যান এলাকার বড় রাজনৈতিক ভাই আমি ইউসিট বিচার পাই দিই। এই আমার একটা না হরাই আমি সুদে টাকা নিয়েছি, একজন নিয়েছি 4,000 টাকা, আরেকজন নিয়েছি 3,500 টাকা, মানে এইভাবে করতে করতে আমি 10,000 টাকার মতো ঋণ হয়ে গেছি। কিন্তু উচিত বিচার পাই নাই, উচিত বিচার করে আমার আব্বারে টাকা 5,000 টাকা জরিমানা করে দিছে। তখন আমি কইছি মেম্বার চেয়ারম্যানের কাছে কি এটা কি বিচার হলো আপনাদের, তখন আমার কথা তুমি কি করবো? আমি কইছি আমি মামলা করবো। তখন আমার কাছে আমার ঢাকার থেকে বদলিয়ে গেছিল একটা আদিম দারোগা, এখনো আমি ওনার শ্রদ্ধা করি, উনি অনেক আমার ভালো করেছে, অনেক বুঝাইছে, অনেক ইয়ে করছে আদিম দারোগা, এখন আমার লোক কথা কয় মাঝে মাঝে, তো উনি দেয় যে আমার কথা নাই। আমি ওনার লগে এটা শেয়ার করলাম, কত মামলা দিবি? মামলা দিলে দে। আমি কই মামলা তো দিলে না আপনি এমন আছে এক মাস পরে আপনি থানাতে চলে যাবেন বদলে, তখন আমি টাকা লাগে আমার এমন আপনি আমার হেল্প করবেন, যখন আপনি বদলে দেবেন তখন তো আর আমার কে হেল্প করবো না টাকা ছাড়া, তখন তো আমার এই টাকাও শেষ মামলাও শেষ, আমি চালাইতে পারবো না, তখন আমি মামলা দিই নাই। তখন আমি মনে গেছে কি যারা আমার বিচার করছে আমি ওকে একটা অর্ডার রাখুন। তখন আমি ঢাকা এলাম, আবার ঢাকায় আমার ওই যে রাজনৈতিক যে বড় ভাই আমি ওনার কাছে সব জিজ্ঞেস করলাম, ভাই আমি দুজন লোক মারমু আমার কি করতে হবে? তো উনি আমার তারপর দিন আমার এক জায়গায় নিয়ে গেছে শ্যামলী, শ্যামলী নিয়ে উনি ভাই আমি ওটা কিছুই করে নেই, আমি খালি চোখ দিয়ে দেখছি আর দেখতেছি আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে। উনি দুইকে একটা লোকের 4টা গুলি ফেলে দিতে, 4টা গুলি আমি খালি সাক্ষী ছিলাম কিচ্ছু করার নাই। আমি তো ভাইয়া উনার দোষটা ছিল কি আর আমার মানে তার রুম গুলা দাঁড়া গেছে আর আমার চোখ টুক লাল হয়ে গেছে, মারছেও নেই আমার চোখ টুক লাল হয়ে গেছে। আমি বললাম ভাইয়া উনার উপরটা কি আছে এটা পরে কমনে করে চলে আইছে আয়া যে একটা দান মন্ডি আসা একটা হোটেলে ঢুকলো, হোটেলে ঢুকে উনি অনেক কিছু খাবাইলো খাইলাম এভাবে কথা হয়েছে গাড়ির ভিতরে, আমি এটাও শুনছি। তারপরে কি করছে না করছে ভাই আমি জানি না, তাই হোটেলে খাইলাম খাওয়া দাওয়ার পরে আমার কাছে তুই যে আগে মারবি আগে তো থানা কন্ট্যাক্ট করতে হবে, আমার বলছে তুই আগে মারবি তুই তো আগে থানা কন্ট্যাক্ট করতে হবে। আমি কাছে ভাইয়া আপনি মাইরে আসেন থানা কন্ট্যাক্ট করে, হ্যাঁ আমি এক শিকারে দুইজন শিকার, আমি এর বুদ্ধি অন্যরকম ছিল, আমি এক শিকারে দুইজন মারবো কিভাবে, আমি একজনের আজীবন জেলে রাখবো আর একজন দুনিয়া একটু সরাই দিন, আমি এইভাবে প্ল্যান করছিলাম। তো এইভাবে প্ল্যানটা করছি কিভাবে, আমি ওনার নামে বলি, উনি একজন আমার আপন লোকে আমার জ্যেষ্ঠ ভাই আর একজন এলাকার মেম্বার, মেম্বারের লাগে আমি অনেক কিছুই করছি ইলেকশনের সময়, আইজো আমি এক দোকানে মানে 47 টাকা দেনা আছি কিন্তু খালি মেম্বারের ইলেকশনের সময় যে ভোট গেলে কিছুদিন আগে ওরে খাওয়াইলাম। তো এইভাবে করতে করতে ইয়ে করলাম, তো আমার বড় ভাই আমার একদিন করার পরে আমার একটা পিস্তল দিল, ছোট একটা পিস্তল দিল, থালাম গুলি করার পরে পিস্তলটা তুই শক্ত করে ধরে রাখতি, পিস্তলটা কাঁপিয়ে উঠবো মানে উনি শিখে দিল। তো আমি শেখাইতে গেছিলাম, তো ভাইয়া হয়তো আপনার কথার কারণে ওনারা আমি মারতে পারলাম না।
আমার কথার কারণে কি ছিল ঘটনা?
ঘটনা আমি বলতেছি, পুরোটাই বলতেছি। তো আমি প্রথমে টার্গেট নিয়েছি কিরকম, মানে আমার যে দেখতে হবে না, আমি ওনারে ওনারে মারবো না, ওনারা আমি আজীবন জেলে রাখবো। আমার হিসাবে এরকম, আর যে মেম্বার না, আমি ওই মেম্বারের মাইরা ফেলাম। মেম্বারের মানব কি, আমার ব্যক্তবাদ যে কোনো একটা জিনিস মাইরা মেম্বারের কাছে পালাইছে যাবো।
ওকে,
মেম্বারের কাছে যেমন পালাইছে এই জিনিসটা কার অমুকে, কারণ ওনারে মামলা দিব, উনি মরবো আর পর্যন্ত গেছে গা। এই আমার আপনার কথা ছিল কি মারতে পারে নাকি ভাইয়া, আমি সবসময় এই যে রেভিনডের জন শুনি না, তখন এগুলো আমি রেকর্ডিং করি।
আপনি জেবিএসবিও রেকর্ডিং করেন?
হ্যাঁ। রেকর্ডিং করে এতে যখন আমি আবার গ্রাম, আমার গ্রামে কিন্তু এখন রেডিও শুনতে পারি না, তো তখন আমি যাওয়ার আগে দিই কয়েকটা পর্ব আমি রেকর্ডিং করে এলে যাই। আমি এছাড়া কোনো কিছু শুনি না, আর শুনি হলো ইন্ডিয়ান আদালত গুলা, আর এই যে বঙ্কর বঙ্কর এই যে বয়ের ইয়েগুলা দেখি ইন্ডিয়ান, এছাড়া আর কিছু দেখি না। তো আপনার একটা কথার কারণে মানে নাকি আমি পিস্তল ঠেকাইছি, উনার বাজার চাইতেছে, তখন আপনি যাহা বলবো সত্য বলে একটা দিতেছিলেন, আর সেদিন গেছিল যে জিঞ্জিরা যে কোন একটা লোকে যাহা বলবো সত্যি বলে উঠতে গেছিল জিঞ্জিরা, তখন ওনারা আমরা একটা পরামর্শ এই ভুলের কারণে দুজন লোক খুন করল, একজন লোক খুন করে পালালেন। তখন যখন আমরা এই কথাটা বললেন না, তখন ভাইয়া আমি সত্যি কথা আমি পিস্তলটা পালা দিয়েছি একটা কবরস্থানের দিকে। পিস্তলটা পালা দিয়ে আমি রাস্তার উপরে ফাঁসে দাঁড়ায়া প্রস্তাবের নাম দিব, ইয়া মেম্বার জানা আসলো পাশাপাশি, তখন আমি মেম্বারের সালাম দিলাম, সালাম আলাইকুম কাকা কত নেই বাজার থেকে, তো হা
মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। আমি শুধু এতটুকুই বলতে পারি, আমি জানি নীরবে নিভৃতে এই অনুষ্ঠান, বিশেষ করে যাহা বলিব সত্য বলিব, এবং একই সাথে আরেকটি অনুষ্ঠান যেটা আমাদের বুধবারে প্রচারিত হয় হ্যালো ইট 920, নীরবে নিভৃতে এই দুটো অনুষ্ঠান কমিউনিটিতে অসাধারণ কিছু ভূমিকা রাখছে। সেই জায়গাটি সম্পূর্ণ ক্রেডিট দিতে চাই আমাদের লিসনার যারা আছেন তাদের, কিন্তু সত্যিই যদি আপনি কাজটা করে থাকেন, আমি বিশ্বাস করে ধরে নিচ্ছি, সেটা নিঃসন্দেহে আমি মনে করি যে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আপনি এত ভালো একটা কাজ করেছেন এবং ওই পিস্তলটা ফেলে দিয়েছেন, আপনি নইলে ওই দিন ওনাকে মেরে ফেলতেন।
যদি একটা কথা না ভাই, আপনি যদি পাঁচটা মিনিট পরে যদি একটা এ না, হ্যাঁ, তাহলে ওদের শেষ।
পিস্তলটা ফেলে দেওয়ার পরে আপনাকে পিস্তল নিয়ে জবাব দিতে হয়নি আপনার ওই ভাইয়ের কাছে?
না, আমি তো মানে মেম্বার আইতেছে না, আমার হাতে দেখতে তো উনি আমার দেখবো সন্দেহ করবো, ঠিক আছে, তখন আমি পালাই দিছি, মানে ওনার সামনে যাবো, ওনার তো আমরা কথা শুনে আমি পিস্তল পালাই দিছি, ওই পিস্তলটা পরে নিবো। আর আমি ঢাকার থেকে পিস্তলটা কিভাবে নিয়েছি জানেন, আমি বাড়িতে যাবার কালে আমি ওই যে ব্যাগটা আছে না, ব্যাগের ভিতরে কিছু খাওয়ার জিনিস নিয়েছিলাম, খাওয়ার জিনিসের ভিতরে বস্তার ভিতরে পড়ে আমি পিস্তলটা লাগে রাত্রে দেয়া, যখন বাড়ির সামনে আমার বাড়ির মেন রোডে লোক আমার বাড়ির শ্বশুর বাড়ি দেয়, তখন আমি বস্তাটা নামাইয়া আগে পিস্তলটা সরাইছি, আমার ওয়াইফ দেখবো বস্তা, আমি আগে ডাক না দিয়ে আমি আগে পিস্তলটা বাইর করে যে পাকঘরটা আছে না পাকঘরে রাখে দেয়া আগে, তখন আমি ঘরে গেলাম, ঘরে যাইয়া তারপরে ফ্রেশ ট্রেশ হইলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পিস্তলটা আমি জায়গা মতো রাখলাম, আমার মন মতো জায়গা মতো আমি রাখা, আমি একটা নারকেল গাছের ছোট একটা নারকেল গাছের চিপের মধ্যে রাখা দিলাম পিস্তলটারে, রাখে আমি পরের দিন সন্ধ্যার বাজারের দিন ছিল শনিবার দিন, আমি পিস্তলটারে লইয়া বাইরে হইলাম, কোমরে করে বাইরে আমি মেম্বারের যে বাড়ি দেয় না বাড়ির আশেপাশে দিয়ে গেছিলাম, এমন দূর না, ওনার বাড়ি আর আমার বাড়ি 5-7 মিনিট লাগে হাইটে আইতে পাইছি। তাই আমি এভাবে লোয়াকে দাঁড়াই দিলাম, উনি কখন আসবে কি করবো এটা তার আমার দেখার বিষয় না, আমি ওনার মাছ চাইছি, ওনার যদি যখনই আসে তখন আমি শেষ, সারা রাত লাগে, আমি সারা রাত আসি জায়গায়। তো এরপরে আর ওনার আর মারা হয় নাই, তারপরে ভাই আমি চলে আসি ঢাকা, আমার ওয়াইফে মোটামুটি আমার শাশুড়ির সুদে টাকাটা নিয়ে সুস্থ করলাম, আমি তারপর আবার ঢাকা এলাম, ঢাকায় আমি কিছু টাকা পয়সা পাঠাইলাম, ওনাগুলো দিলাম হালকা পাতলা কিছু টাকা পাঠাইছি দিল, তারপর আমার আরেকটা দুনিয়াতে আল্লাহ দিছে আমার খুবই সান, আমার একটা মেয়ে দিল, মেয়ে দেওয়ার পরে আমি অনেক অনেক আল্লাহর কাছে আমি অনেক খুশি, অনেক এত যে খুশি হয়েছি বলার মতো না। তারপর আমার মেয়ে আসলো একটা দুনিয়াতে, আমার মেয়েটা যখন 10 মাস বয়স ছিল, তারপর আমার মেয়েটা এই যে ঠান্ডা লাগে নিউমোনিয়ার ভাব ছিল, তখন আমার শাশুড়ির কাছে টাকা নেই, তখন আর ডাক্তারদের কাছে নিতে পারি নাই, উনি ডাউট ডাক্তার ছিল, আমি এই জিনিসটা স্পষ্টভাবে বলি, তবে ডাক্তারেরা আমার হয়তো ডাক্তারেরা রাইখা আমার মেয়ের শুয়ে স্যালাইন দেয়া, ওই যে ডাক্তারের লগে একটা লোক থাকে, তো উনি কি করছে স্যালাইন দিয়ে উনি চলে গেছে, ওনার যে লোকটা রেখে গেছে না ওনার কাছে স্যালাইনটা খুলতে, তো উনি আর স্যালাইনটা না খুলে ছোট বাচ্চা তো মানে কইছে অর্ধেক স্যালাইন দিচ্ছে, তো আমার মেয়ে শরীর গেছে ফুলে, মানে স্যালাইনটা বেশি যা আছে শরীর অনেক ফুলে গেছে, তখন এগুলো যখন আমি ফোনও শুনছি তখন আমি কইছি কি করবে, বাবা তুই টাকা বাড়া, তখন আমি অনেক লোকের কাছে গেছি, এমন যার যার কাজ করছি ওনার কাছে পারে না আমি পা ধরছি, আমার 2000 টাকা দেন, কেউ দিল না, এমন আমার কোনো বন্ধু বান্ধব তেমন টাকা নাই ছিল না, তবে আমি বন্ধু বান্ধব মনে করলে আমি এফএমএ যে আপনার অনুষ্ঠানটা আমি আমার বন্ধু মনে করি, যেটা সত্যি কথা ভাই, তো এইভাবে যাওয়ার পরে আমি টাকা চাইছি দেয় নাই, তো হঠাৎ করে ভাই আমি মাথায় বুদ্ধি দিলে আমি আমার বড় ভাইয়ের কাছে গেছি,
যে বড় ভাই আপনাকে পিস্তল দিয়েছে,
আমি বড় ভাইয়ের কাছে কই, আমি বড় ভাইয়ের কাছে কই ভাই আমার আজাদ দেশের টাকা লাগবে, আলম আমার কাছে তো এত টাকা নাই, কত আছে, তো আমার কাছে আছে মনে হয় 1,200 টাকা, তো আমার তো লাগবে 500 টাকা, তো ভাইয়া তাহলে আমার 1,000 টাকা দেন, আমার মেয়েটা বাঁচাতে পারবো না, কান্দে কান্না দিয়ে গেছি, উনি 1,000 টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে, আমি 2,000 টাকাটা পাঠাইছি এক কিসে যে অল্প কয়েকদিন আগে, আমার মেয়ের মোটামুটি আমি সুস্থ আছে আল্লাহ দিলে ওনারা, তো এই ডাকাতে মেয়ে দেখতে গেলাম, মেয়ে দেখে আইলাম, তারপর আমার বড় ভাই একদিন ডাক দিল গেলাম, এই যে আমার কাছে একজনে দিয়ে গেছিল, তুই এই জিনিসটারে এক জায়গায় যাই মায়েরা চলে আয়, তখন আমি করলাম কি ভাইয়া আমি তো জীবনে এটা কোনোদিন করি না ভাইয়া, আমার ছোট ছোট তিনটা ছেলে মেয়ে আছে, আমি টিভির পর্দায় দেখতেছি ভাইয়া যদি ধরা মরা খাই তো ভাইয়া আমার জীবন আমার ছেলে মেয়ের কি হবে, আমি জাগর লাগে সব কিছু করলাম আমি কাজ করতে পারবো না ভাইয়া, আমি দ্বারা অসম্ভব।
কয়দিন আগে এই ঘটনাটা ঘটেছে?
এই ঘটনাটা এই যে 14-15 মুখোমুখি এরকম হবে।
আচ্ছা, এটা কি ছিল আসলে, এটা কি?
ওটা একটা বোমা।
বোমা কোথায় মারতে বলছিল?
মারতে বলছিল তখন হততলা পড়েছিল,
এই রাস্তায় মারতে বলছিল, মারতে বলছিল,
তখন আমি বলতেছি ভাই তখন আমি বোমাটা কই মারবো, আমার নিজের বিষয়ে আমি পাইতেছি না,
বোমা নিয়ে আসছেন তারপর আপনি ওনার কাছ থেকে?
ভাই আমি
যখন ওটা বললেন তারপর উনি কি বললো?
উনি বলছে কনা তুই এটা যে কোনো ভাবে একভাবে মারা, তোরা আমি আরো কিছু টাকা দিন, তখন আমি কইছি ভাই আমার বর্তমানে আমার টাকা লাগবো না, আমি এটা পারবো না, কর্তৃ কি সব কিছু ভুলে গেছে, তখন ভাই আমি সাগর মুখে পড়ে গেছি, তখন ভাইয়া আমি সত্যি কথা বলতে কি আমি বাধ্য কিছু হইয়া আমি বোমাটা হাতে নিলাম, কিভাবে নিয়েছি আমি যে জায়গাটা মারা দিয়েছি তো আমি ওই জায়গাতে একটা লুঙ্গি পড়তাম, লুঙ্গি পরে কোসে করে লয়ে আসি, কোসে করে আনে আমি আমার দোকানে নিয়ে আসি, দোকানে আনে আমি একটা পেপার ফেসাইছি,
ভয় লাগছিল আপনার
ভাই? আমি তখন ভয় লাগছিল, যদি আমি মরে যাই তাহলে আমি যাই, আমার কথা আমার কারণে হয়তো কেউ কষ্ট পাইবো বা একজনে আমার ধরে নিয়ে পুলিশের যে মায়ের দিব ওইটা হচ্ছে তো আমি বাঁচা যাবো, আর পুলিশের মায়ের বলে অন্যরকম মায়ের ভাই, আমি নিশ্চয় দেখছি
না, আমি চিন্তা করে দেখুন একটা বোম আপনি কষে করে নিয়ে আসছেন মানে লুঙ্গিতে বেঁচে, তারপরে আপনি সেটাকে পেপারে নিয়ে হাতে পায়ে পাঠাচ্ছেন, আপনার মনে হতে পারে যে কোনো মুহূর্তে এটা ফেটে যেতে পারে,
জানি আমার হিসেবে হলো কি মরলে আমি মরে যাই, পুলিশের যে বাড়িগুলা যে মায়েরগুলা ভাইয়া ওটা আমি নিজ চোখে দেখছি, একদম সাধারণ একজন অপরাধী, আমি এমন দিন গেছি ভাইয়া যেটা সত্যি কথা বলতে কি এনাকে কথাটা কই, আমি পুলিশের একটা নেভি সিগারেট পর্যন্ত ঘুষ খাবাইছি, একটা নেভি সিগারেট আমি পুলিশের খাবাইছি, তো তারপরে আমি কই মরে গেলে আমি যাই, কারণ আমি এটা নিয়ে ঘুরতেছি কই কি করবো, ঘুরতেছি বলতে কিরকম মানে এটা যেটা কোষা রাখছি না মানে এটা এমন ভাবে রাখছি যেমন ছাপ যেন কোনো লড়া যেন না খা, তখন আমি এটা কি করবো আমি চোখে মুখে কিছু পাইতেছি না, তখন আমি কি করছি ভাইয়া নিউ মার্কেট যে পাকে মার্কেটটা সুপার মার্কেটটা ছিল আছে, সুপার মার্কেটের উত্তর পাশে একটা ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যে পাশে আমি প্রস্তাবের নাম দিয়ে বলছিলাম, তখন আমি ডাস্টবিনের নিচ দিয়া আমি ঢুকাইতে চলে আসি বোমটা, তখন ঢুকাইতে কিছুক্ষণ পরে বোমটা পুড়ে গেলাম, বোমটা পুড়ে যাওয়ার পরে কোনো মানুষ খাই ক্ষতি হয় নাই, ওই জায়গায় কিন্তু আমি ছিলাম, ওই জায়গায় আমি ছিলাম,
ফুটবে কিভাবে আপনি যদি বোমটা না মারেন তাহলে তো পড়ার কথা না,
বোমটা পড়ছে কি ময়লা পালাইছে, ওই যে ডাস্টবিন না ময়লা পালাইছিল, ময়লা পালাইছে কি কিরকম ওই যে দূরত্বে যে বাজারে যে অনেক সময় বাজারে দোকানের অনেক কিছু নাস্তা মাস্তা খাইয়া ফিক্কা মারিয়া পালা যায় না, তখন এইভাবে ফিক্কা মারিয়া রাতে 9টার দিকে একটা জাস্ট 9টা বাজে জিনিসটা কাহিনী রয়েছে, আমি তারিখটা খেয়াল নাই অর্থাৎ জিনিসটা খবর টিভিতে কইছিল, তবে হ্যাঁ এর আগের দিন এই যে নিউ মার্কেটে বলেকার সামনে আমি খবর দেখছিলাম 4:30 দেওয়া হয়েছিল, এর আগের দিন এই যে কয়েকদিন আগের কথা বলতেছি আমি, ওই জায়গায় একটা আগুন ভাই ওরা আমি জানি না, ওরা আমার জানার বিষয় না, তো আমি চিন্তা করলাম আমি যদি দূরে কোথাও মারি, যদি এই যে 1 নম্বর গেট যদি আমি বোমাটা মারি, যদি কোনো মানুষ যদি মারা যায় বা যদি মরে যায় আমি যে তো পাপ করছি, যা পাপ করছি তো করে পালাইছি, আমি আর করতে চাই না, তখন আমি বর্তমান সত্যি কথা বলতে কি ভাই আমি এখন আমার ওয়াইফ আমার মানে হালকা পাতলা কিছু কিছু আমি ওনার কাছে জম বলতেছি যে মেয়েদের ব্যাপার জানে, কারণ আমার ওয়াইফ আমার ভালো চোখে দেখতেছে না, এক আর দ্বিতীয় কথা আমার ওয়াইফ আমার তখন একটা কথা কইছিল মানে আমি তখন ওর কাছে তো আমি একটু দুর্বল হয়ে গেছে যাওয়ার পরে, হ্যাঁ মেয়ে আমার একটা কথা কইছিল, তখন আমি নিজের নিজের ব্যক্তিগত ফেল করতেছি, ফেল করার পরে দিন আমি যত গাছগাছড়া ভাঙতেছি, হ্যাঁ মানে সব যেটা খাওয়ার গাছগাছড়া আমি যত গাছের নাম করতে পারবো, মনে হয় যে কবিরাজ লেখাপড়া ছাড়া তার কবিরাজ না বই গাছের গবেষণা ছাড়া তার কবিরাজ হইতে পারে না, আমি যতটুকু জানি ভাইয়া আমি যতটুকু জানবো মনে হয় একটা ভালো একটা কবিরাজ ততটুকু জানবো না,
এগুলো কি গুঁড়ো করেন
আপনি? হ্যাঁ তারপরে ভাইয়া এভাবে করতেছি, তখন আমার স্ত্রীর কাছে আমার একটু দুর্বল ইয়ে করছিল আমার স্ত্রী, তখন আমি যত গাছ গাছড়া ভাঙাইতাম না আমি অনেক বিভিন্ন ধরনের গাছ গাছ যেগুলো খাওয়ার মতো খাওয়ার জিনিস আমি তো সব খুলেছিলাম, আমি একটু একটু করে রাখতাম, আর আমি বান্যার দোকান থেকে খালি মধু কিনছি, আমি কেনার পরে এগুলা খাওয়ার পরে আমি নিজের নিজে যতটুকু খেয়াল করছি বর্তমানে, আমি সত্যি কথা কই ভাই আপনাদের কাছে আওয়াজ উদ্দেশ্য কি আমি যে নিজের নিজে ধরে রাখবো আমি ওটা পাচ্ছি না। আমি হয়তো আমার ওয়াইফের হয়তো আমি দেশে যেতে চলে যেতে চাই আর নতুবা এ কারণে আমি বলতেছি যে আমি সবকিছু স্বীকার করে আমি আমার ওয়াইফের কাছে চলে যেতে চাই। হয়তো টাকা নিয়ে আসতে চাই নিয়ে যেতে আমি এমন শক্তি যে আমি বাড়ছি আমি কোনো কিছু বিশ্বাস করি গাছ আমি বিশ্বাস করি কেউ না তুমি।
আমরা বুঝতে পারছি যে আপনার অপরাধের একেবারে বর্তমান সময় চলে এসেছেন। আপনি আপনি যখন অনুষ্ঠান শুরু করেছিলেন তখন আপনি বলেছিলেন যে একটা সবগুলো অপরাধ আপনি ছেড়ে দিয়েছেন কিন্তু একটা অপরাধের মধ্যে আপনি এখনো আছেন।
একটা অপরাধ কি ভাইয়া? হ্যাঁ আমার একটা অপরাধ এই যে আমি হলুদ মরিচের দোকানে কাজ করি, যে হলুদ মরিচের কাজটা করি এটা, আর এই যে হারবারের যে কাজটা করি আমি যে আমি মনে করি কি হলুদ মরিচ যা হোক আমি সারা বাংলাদেশের মানুষের মনে আমি ঠকাইছি।
এই হলুদ মরিচ গুলো কি খোলা বাজারে বিক্রি হয় নাকি এগুলো প্যাকেট হয়?
খোলা বাজারে বিক্রি হয় আবার আমার থেকে কিনে নেয়া প্যাকেট হয়। আমার এই হলুদ মরিচ বিভিন্ন জায়গায় যা আমার এই হলুদ মরিচ গুলা বিভিন্ন জায়গায় চলে যায়। এমন এই গাছ গাছড়া যে আমি যে বেজালটা করি ভাইয়া এমনও গাছ আছে আপনি এখন যদি আপনি মুখে দেন না আপনি মনে হয় যে দশ মিনিট বসে রাখতে পারবেন না আপনি শরীরে যদি ঘাম ছুটে দেবে। কিন্তু আমি ওই গাছপালা পর্যন্ত বেজাল করেছি। মানুষ যে এক ভাই কয়ে গেছে বাংলাদেশের ওষুধের মধ্যে কাজ হয় না, হ্যাঁ কাজ হবে করতে জিনিসটা মানুষ যদি একটা জিনিস দেয় না তো জিনিসটার ক্ষমতাটা তো আমরাই কমাই দিই।
ক্ষমতা আসলে আপনারা তো কমাচ্ছেন এবং যারা আপনাদেরকে দিচ্ছে তারাও হয়তো বা মিক্স করতে বলছে, তারা মিক্স করতে বলে না?
না ওনারা কিছুই বলে নাই, ওনারা কিছুই মিক্স করতে বলে নাই, মিক্সটা আমরাই করি ওনারা কিছুই বলে নাই।
তো যে একজন গাছ নিয়ে আসছে তাকে আপনি মিক্স করলে আসলে আপনার লাভটা কোথায়? তার তো ক্ষতি হচ্ছে আপনার লাভ
ভাইয়া, এটা তাড়াতাড়ি ভাঙা হয়ে যাবে।
আচ্ছা
এমনও গাছ আছে ভাইয়া, এই যে গাছের কথা বলি এমনও গাছ আছে
গাছের সাথে কি মুরগির খাবার?
হ্যাঁ
আচ্ছা এমনও গাছ আছে। হ্যাঁ কি জন্য বলছেন?
এমনও গাছ আছে 50 বার দিলেও ফিনিশিং হবে না,
মানে গাছ ইয়ে হবে না দেখতে গুঁড়ো গুঁড়ো হবে
না। এক আর দেখা গেছে এটা লাও যদি আনছি আধা কেজি 10 কেজি যদি 2 কেজি মুরগির খাদ্যগুলো আমি দিয়ে দিই তাহলে ধরেন 10 বারে ফিনিশ একদম মজার মতো ফিনিশিং হয়ে যাবে।
তো ফিনিশিংটার জন্য ওরা এইভাবে চায়, ওরা ফিনিশিং চায়। সো আপনাকে ফিনিশিং এর জন্য হলো
আমি সংক্ষেপে কয়েকটার নাম বলি, আমলকি হত্তুকি বয়রা, হ্যাঁ আমলকি একাজ ভাঙ্গা যায় কোনো সমস্যা নেই। আর এক আর যে হত্তুকিটা ভাইয়া, হত্তুকিটা একাজ কেউ ভাঙ্গাইতে অনেক কষ্ট হয়ে যাবে এক। আর এই যে কোনো কবিরাজ হোক ডাক্তার হোক হত্তুকি এমন বয়রা আমলকি এই জিনিসটা অনেকে মানে হাজারকে এক হাজারের নাম জানে, ঠিক আছে না জিনিসটার। কিন্তু ভাইয়া এই জিনিসটার বেশি গুলা ক্ষতি করে মানুষের। এই জিনিসটার তিনটা আইটেম আমি সংক্ষেপে করে দিই, এই তিনটা জিনিসের খালি চামড়াটা কাজ করে সবচেয়ে ভালো কাজ করে চামড়াটা, কিন্তু বিসি গুলা একটু ক্ষতি করে মানুষের। কিন্তু সবাই তো বিসি সরকার
আপনি ভাঙার কথা বলছিলেন, কোনটা ভাঙানো একদম সম্ভব না? আপনি যেটা বলছিলেন যে 50 বড় ভাঙানো সম্ভব না, এরকম কোন গাছ কি আছে?
হ্যাঁ আছে, কি গাছ আছে? রিডার সিদ্ধ যদি শ্যাম্পু তৈরি করে ওইটা ওইটা যদি 50 বারও দিই ওটা ফিনিশিং জীবনে হবে না। আর একটা হলো বাউল গাছের ছড়া, ওই জিনিসটা
আপনার যারা নবজাতক সন্তান যারা দুনিয়াতে আসলো তারা তো হলুদ মরিচ দেয়া তরকারি খাচ্ছে, আপনি কি নিশ্চিত যে এই হলুদ মরিচ সেখানে যাচ্ছে না?
হ্যাঁ যদি বলি হ্যাঁ আমার ছেলে মেয়েরাও খাইতে পারে এক। আর আমার ছেলে মেয়েরা যদি বলিস ভাইয়া যদি সত্যি কথা বলতে যাই, হ্যাঁ সত্যি বলতে গেলে আমি আমার নিজের টাবে নিজে এখান থেকে নিয়ে যাই।
ও তার মানে আপনি জেনে শুনে নিজের ছেলে মেয়েকে সেভ করছেন
এক?
বাই দ্য ওয়ে ও সেভ করছে বিকজ ও জানে যে কারণে এটা করতে পারছে, তার মানে আপনি পরিশোধন একবারে শুদ্ধ যেটা সেটাই দিচ্ছেন আপনার ছেলে মেয়ে খুব নিশ্চিত ভাবে সেটাই
এক। ভাই আমি আর একটু বলি জিনিসটা হলো কি ভাই, আমি যখন 1 বছর ধরে এটা জান আমি কন্ট্রোল আনতে চাচ্ছি আমি এটা করবো না, ঠিক আছে? কারণ ভাই আমি যাই যে জায়গায় আছি না ওই জায়গায় সবার কাছে আমি খারাপ হয়ে গেছি আমি আসলে। কিন্তু ভাই আমি
আপনি চাইলেও এখান থেকে বেরোতে পারছেন না,
চাইলেও বেরোতে যদি বেরোতে আমার মেরে ফেলাবে বিভিন্ন ধরনের আমার হুমকি ধমকি দেয়। বর্তমান আমি কাজ করে যে পাপগুলো করতেছি আমি আজকে বছর আমার ওয়াইফের একটা কাপড় দেখ আমার ওয়াইফ যদি কোথাও যদি যাইবো না যে একটা কাপড়ে আজ কয়েকদিন পর্যন্ত আমার কাপড় শাড়ির কথা কেটেছে, আজকে 1.5 বছর আমার একটা জর্জর একটা শাড়ির কথা কেছে আমি কিন্তু কোনোদিনই দিতে পারি না। কানের দুল তো আমি নিজে খাই এলেছি, কোনো সোনার একজন নারীর কাছে যা কিছু লাগে আমি কোনোদিন কইতে পারবো না যে আমি তেল সাবান কবে কিনছি ওনার লাগে আমি কইতে পারবো না।
প্রিয় শ্রোতা এই হচ্ছে আমাদের আলমের জীবনের অপ্রিয় সত্য, সে অপরাধ করে যাচ্ছে কিন্তু অপরাধের বিনিময়ে সে কিছুই করতে পারেনি তার ফ্যামিলির জন্য, এটাও এক ধরনের প্রায়শ্চিত্ত। কিন্তু কথা হচ্ছে যে যেই কেমিক্যাল গুলোর কথা আমরা শুনলাম, যেই পাউডার এলিমেন্টস যেগুলো আপনার চালের গুঁড়াই হোক বেসন হোক গম হোক মশলা হোক হার্বাল প্রোডাক্ট হোক এবং আরো তো আছে মরিচ হোক ধনিয়া হোক হোয়াট এভার ইট ইজ, সেটার মধ্যে কেমিক্যাল থাকার সম্ভাবনা আজকের যে বিশ্লেষণের পরে আমি তো এগুলো টেস্ট এগুলো হাতে নিলেই আমি এখন যথেষ্ট রকমের সন্দেহ পোষণ করব। এবং সেটা তো নতুন কোনো কিছু না, এগুলো আমরা বারবারই হওয়ার হামেশাই শুনে আসছি, কিন্তু কি পদ্ধতিতে হয়, কিভাবে হয়, কত পার্সেন্ট লাভ থাকে, কি মেশের সাথে, ডিটেল আজকে আপনারা জিবিএসবি থেকে জানতে পারলেন। একজন আলম এসে স্বীকার করেছে বলেই জানতে পেরেছেন এতটা বিস্তারিত। আলমকে শোধন করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আলমকে, একজন আলমকে বের করে নিয়ে এসে আমরা কোথায় স্থাপন করবো? পুরো কমিউনিটিটাকেই আমাদের শোধন করতে হবে। কিন্তু আমরা সচেতন হতে পারি, আলমকে বকা দেয়া, আলমকে ভৎসনা করা আমাদের উদ্দেশ্য নয়। বরং আলম যে কাজটা করে গেল আজকে, তার বিনিময়ে আপনি সচেতন হতে পারবেন। কিন্তু আলম নিজেও চায় না এই ধরনের অপরাধের মধ্যে জড়িয়ে থাকতে। আমরা এ পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেলের মেম্বার রয়েছেন, আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, তো কি বলার আছে আপনার?
জি, আমরা তো বরাবরের মতন আলমের কাহিনী শুনলাম, জীবন কাহিনী। এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, সবাই হয়তো এই জিনিসটা লক্ষ্য করতে পারেন, যে আসলে শত্রুতার শিশুদের বা কিশোরদের শাসন করার কারণে হোক বা যে কোনো বা যে কোনো কারণে হোক, পড়ালেখার কারণে হোক, এক্ষেত্রে যে আমরা যে অত্যাচার বলি মাধ্য, বিশেষ করে ফিজিক্যাল যে তস্করগুলি করা হয় মাধ্য, এই মাধ্যটা কিন্তু এই ছেলেদের মনোবৃত্তি এবং চরিত্রকে বিনষ্ট করার জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করে। সে খেলার সময় হয়তো ওই তার বন্ধু হয়তো কোন না কোনো মাধ্যমে আহত হয়েছে, কিন্তু ওই টিচার তাকে দোষী সাব্যস্ত করে তাকে মানলো এবং সেই কারণেই সে স্কুলে যায়নি। তারপরে সে আবার স্কুলে যায়নি, তাকে হয়তো বোঝানো হয়েছে যায়নি, কিন্তু সে বাবার কাছে থেকেও কিন্তু সে একই রকমের ট্রিটমেন্ট নিয়েছে, সেখানেও সে মাধ্যমের এবং অত্যাচারের অনুসারে হয়েছে। এই যে টিচার থেকে শুরু করে পরিবারের মা বাবার কাছ থেকে যে যারা এইভাবে মারধর এবং অত্যাচারের শিকার হয়, তো আস্তে আস্তে ওই আচরণগত যে সমস্যা, কন্ডাক্ট ডিসঅর্ডার যেটাকে আমরা বলি, সেই সমস্যার মধ্যে তারা পড়ে যায়। তাদের মেজাজ মর্জি খুব তৃপ্ত থাকে, তারা সহজে নিজেকে আবেগকে কন্ট্রোল করতে পারে না, তারা সহজে ক্ষুব্ধ হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের অঘটন ঘটানো, খুন করা ফেলা বা অনেক কিছু করা ফেলা, এগুলি তারা করতে পারে, যেটাকে আমরা ইম্পালসিভ অ্যাক্টিভিটি বলি। সেখান থেকে সে চলে গেল চিটা গানে, সেখানে গিয়েও তার কপাল এত খারাপ, সেখানে গিয়ে সে এমন সাহিত্যের লোকের সঙ্গে হলো সে মদ খায়। মদ খাওয়া মানে হচ্ছে একটা নেশা দ্রব্যে আচরণ কেমন হবে। এই যে ওষুধ মায়ের খাওয়া, এই যে ওষুধ খুবই অত্যাচারিত হওয়া, আমি এক পরে একটা কথা বলে থাকি, একটা বই আমাদের গবেষণা এটা দেখা গেছে যে যারা সরকারের নিজেরা খুব বেশি অত্যাচারের সহ্য করতে হয়েছে, পরবর্তী পর্যায়ে তারা নিজেরাই বড় ধরনের অত্যাচারী হয়ে পড়ে। যাদের খুব বেশি মারধর করা হতো, তারা পরবর্তী পর্যায়ে অন্যকে মারধর করা, অন্যকে খুন করা, এগুলি কিন্তু সেই বৈশিষ্ট্য তাতে চলে আসে। এই যে টিচারের কাছ থেকে, বাবার কাছ থেকে, পরে আবার এই মদখরের কাছ থেকে অত্যাচার পেল, তখন কিন্তু সে হয়তো তরুণ বা কিশোর, তখন সে এই অত্যাচার গুলিকে সহজভাবে করেনি, সে এটাকে রিয়াকশন করেছে এবং সে ওই লোককে বেশ মিশিয়ে খেয়ে তাকে মেরিয়ে ফেলেছে। এই শুরু হল কিন্তু বড় ধরনের অপরাধের অবসান ব্যাপার। খুনে পরে সে আবার বাড়িতে ফিরে এসেছে, এসে সেখানে বিয়ে করে পড়েছে, বিয়ে করার পর সে আবার স্বাভাবিকভাবেই আবার উপার্জনের জন্য সে ডাকা চলে আসে, এখানে এসে আবার সেই তার কপালই খারাপ, সবসময় সে খারাপ জায়গায় গিয়ে পড়ে, আবার সে এমন একটা চাকরি নিলে সেখানে ভেজাল মিশে আটা চাল গুঁড়া এগুলি ওইসব খাদ্য, এগুলি হচ্ছে মানে প্রাণ সংহারী জিনিস, খুবই বড় ধরনের অপরাধ। এখন তার ভিতরে যে ওই যে আচরণগত সমস্যা এবং চিত্রটা অত্যাচার, অত্যাচার পাওয়ার কারণে অত্যাচারিত হওয়ার যে স্বভাব, সেই কারণেই তার ভিতরে উগ্রতা জন্মগ্রহণ করেছে। সেই জন্য মেম্বার, গ্রামের বাড়িতে যে মেম্বারের সঙ্গে তার যখন ঝগড়া হয়, তখনও সে আবার সেই উগ্রতা যে আবার তাকে সেই তাকে খুন করবে, তাকে মেরে ফেলবে, সেই জন্য সে তার পরিচিত ওই নেতার কাছ থেকে চিত্র নিয়ে গেছিল। কিন্তু এখানে তার মানে মোড়টা ঘুরে গেছে। এই সময় আপনাদের এই অনুষ্ঠানটা আমি বারবারই আমরা বলি যে এই অনুষ্ঠানটা যাহা বলব সব থেকে ওই অনুষ্ঠানটা অনেকে চক্ষু দিয়েছে, অনেকে নতুন করে আত্মভূতি সৃষ্টি করেছে, অনেক অপরাধীকে নতুনভাবে বাবা এমনকি তার এত জীবনের সারা জীবনের এত বড় অপরাধী জীবনকে পরিত্যাগ করে একটা সুপথে আসার পথ দেখিয়েছে এই অনুষ্ঠানটা। সেই অনুষ্ঠানে যে বিজ্ঞাপন ছিল সামান্য এটুকু অপরাধের জন্য আপনি কি আপনি তাকে খুন করবেন, এই যে মর্মস্পর্শী আহ্বানটা, এই আহ্বানটা তার ভিতরে স্পর্শ করেছিল। আসলে আমরা তাদেরকে অপরাধী মনে করি, তারও কিন্তু মানুষ, তাদেরও কিন্তু একটা মন বিবেক আছে। আর আমাদের মতন যারা যারা অত্যাচারিত হতে হতে মানে এভাবে আরো নিষ্ঠুর হয়ে যাচ্ছে, তারা তো আসলে ড্রাগ ক্রিমিনাল নয়, অর্থাৎ তাদের মনের গঠনটা কিন্তু তখনও ভালো থাকে। আমরা যদি তাদেরকে মানে শুশ্রূষা করতে পারতাম, তাদেরকে সামাজিক এবং আপেক্ষিক সমর্থন দিতে পারতাম, তাহলে কিন্তু তারা আরো আগে হয়তো এই অপরাধ জগতে ফিরে আসতো। এখন এতটুকু উপলব্ধি করেছে যে না, এদের যে বেজাল ওষুধ তৈরি করা হচ্ছে, আমি সেই জায়গায় থাকবো না, এটা তো অনেক ক্ষতি করতেছে, আমি দরকার হলে এই চাকরি সেরে দেবো, আমরা এটাকেও স্বাধীনতা নেই। এবং তাকে আমরা আশ্বাস দিতে চাই যে এই খারাপ কাজে বা দুর্নীতি করে বা অপরাধ করে যে মানুষ উৎপাদন করতে পারে বা টাকা উপার্জন করতে পারে, তাই না, বেশিরভাগ মানুষই কিন্তু সৎভাবে জীবনযাপন করে উপার্জন করে। তারপরে তার বয়স এখন যৌবনে আছে, তার অনেক কর্মক্ষমতা আছে, এখনো শারীরিক শ্রম দিয়ে মেটা দিয়ে সে এখনো যে কোনো ধরনের কাজ করতে পারবে, তার জন্য পৃথিবী খোলা আছে। সে সেটি হলে বেজাল তার এমন কোনো ব্যাপারে নেই, সে সৎভাবে জীবনযাপন করার জন্য এই চাকরি সে অবশেষে দেবে, এবং নতুন করে সে আরেকটা ব্যবসা হোক, চাকরি হোক, অথবা নিজের গাঁ গপরে খেটে পরিশ্রম করে উপার্জন করুক, সেভাবেই যে টাকা পায়, যত টাকা পায় সেটা নিয়ে সে সন্তুষ্ট থাকুক, ছেলে নিয়ে ও সন্তানকে নিয়ে সৎভাবে জীবনযাপন করার জন্য সে মনোভাব গ্রহণ করুক। এবং আমরা আশা করি আল্লাহ তার এই সৎ নিয়তের জন্য তাকে সে শক্তি এবং সাহস দেবে, এবং সে সৎভাবে এবং ভালো জীবনযাপন করে এই পাপ পথ থেকে সে ফিরে আসতে পারবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, একটু পরেই লিসনারদের কমেন্টস এবং একই সাথে সেই কমেন্টস এর প্রেক্ষাপটে আলমের প্রতিক্রিয়া নিয়ে আমরা ফিরে আসবো। আমাদের সাথেই থাকবেন, ফিরছি একটু পর।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক টেক্সট আমরা পেয়েছি ফেসবুকে, মেইল করেছেন অনেকে, এসএমএস ও করেছেন, বেশ কিছু টেক্সট আমরা একটু পড়তে চাই। রাতুল ঢাকা থেকে লিখেছো, আলমের গল্প শুনলাম, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, এরা অপরাধ করে বেড়ায় এবং সেটা বলতেও আসে, এদের কি কোনো লজ্জা নেই, এরা কি মানুষ না, মানুষটা হলে এমন করতে পারতো না, সবাই মানুষ নামের কলঙ্ক। আমি বুঝতে পারছি যে আপনার জায়গাটা থেকে বিষয়টিকে আপনি সহজভাবে নিতে পারছেন না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আলম যদি আজকে এখানে অপরাধ স্বীকার না করত, আপনি এতটা ফ্রেশ ভাবে কিভাবে জানতেন যে আপনি যে মরিচটা খাচ্ছেন কিংবা আপনি যে গুঁড়ো মশলাটা খাচ্ছেন, আপনি যে হলুদটা খাচ্ছেন, সেটার মধ্যে জীবন ধ্বংসী অসংখ্য উপাদান লুকিয়ে আছে। রীতা ফার্মগেট থেকে লিখেছে, ভাই আলম জঘন্য অপরাধী, তা না হলে একজন মানুষকে মেরে ফেলা ভালো মানুষের কাজ নয়, তাও আবার বিষ খাইয়ে। শুভ কল্যাণপুর থেকে লিখেছে, আলমের গল্প শুনেছি, আমরা কি খাই তা ভাবছি, খাবারের বিভিন্ন রকমের কেমিক্যাল মেশানো হয় তা জানতাম, কিন্তু মুরগির খাবার মেশানো হয় এটা সত্যি আমাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার। কামরান কক্সবাজার থেকে লিখেছে, ভাইয়া এটা সত্যি অবিশ্বাস্য যে আমরা ভালো কিছু খাচ্ছি না। সিনথিয়া ঢাকা থেকে লিখেছে, আলমের কথা শুনে মনে পড়ে গেল আমাদের বাড়ির পাশে একজন আছে যিনি কিনা এমন অবৈধ ব্যবসায় জড়িত, সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না, কেননা কে কার ব্যাপারে কথা বলবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। নীলিমা চট্টগ্রাম থেকে লিখেছে, ভাই আমরা একটা কথা কিছুতেই মাথায় আসে না, এই পৃথিবীতে এত ব্যবসা ছেড়ে তিনি কেন এই ব্যবসাটাই করলেন, তিনি অন্য ব্যবসাও করতে পারছেন, তা না করে আলম এই অবৈধ পথ কেন বেছে নিয়েছেন, এটাকে আমরা কখনোই ভালো বলতে পারি না। শাকিল ঢাকা থেকে লিখেছে, ভাইয়া গল্পটি শুনলাম সাথে সাথে নিজেদের অস্তিত্ব নিয়েও বেশ খানিকটা সন্দিহান, কেননা এই সমস্ত মানুষগুলো আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা কেউ কিছু করতে পারছি না, যা খাচ্ছি তা শুধুমাত্র আমাদের না, একই সাথে আমাদের যে অনাগত প্রজন্ম তাদেরও ক্ষতি করে দিচ্ছে। একবার চিন্তা করে দেখুন তো, যে মেয়েটি কনসিভ করছে সে যদি এইরকম ক্ষতিকারক উপাদানগুলো কন্টিনিউয়াসলি নিতে থাকে, তাহলে তার গর্ভের বাচ্চাটি সুস্থভাবে দুনিয়াতে আসবে কিনা, এবং না আসার অসংখ্য অসংখ্য
উদাহরণ হয়তো বা আমাদের এখানে আছে। এরকম অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি, বিশেষ করে শেষের যে টেক্সটি আমরা পেয়েছি, শাকিল আপনি বিশেষ করে প্রেগনেন্সি পিরিয়ড নিয়ে যে কথাটা বলেছেন সেটার জন্য আসলেই অনেক অনেক ভাবার বিষয়। এবং ডাক্তাররা তো বলেনি এই কথাটি যে যে বাচ্চা অনাগত সেখানে যে ধরনের খাবার খাওয়া হচ্ছে, যে লাইফস্টাইল মেনটেন করা হচ্ছে, যে বিষ শরীরে মিশছে, সেটা কিন্তু অনাগত বাচ্চার উপর অনেক বেশি এফেক্ট তৈরি করতে পারে। সুতরাং এটা একটা সচেতনতার জায়গা আমরা বলতে পারি যে পরিবারে যদি কোনো সন্তান সম্ভাবা নারী থাকেন তার প্রতি আমরা একটু যেন বিশেষ কেয়ার করি। এই সব জাতীয় জিনিসপত্র বা টক্সিন যেটাকে আমরা বলি বিষ থেকে যেন সে সেফ থাকে। ওকে আলম, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনার যদি ছোট করে কিছু বলার থাকে।
আমার একটাই বলা, আমার মতো এরকম ঢাকা শহর বহুত জায়গা হইতেছে, বহুত জায়গা হয় এগুলা। তা আমি মনে করি কি আমার মতো কেউ এ ধরনের করতে পারে না, যারা এগুলো করে না আসলে কিন্তু ভাইয়া ওদের কিছুই করতে পারে না। ওরা যে কতক্ষণ কাজ করে না, এই কতক্ষণে ভালোভাবে চলতে পারে, ভালোভাবে খেতে পারে, তারপরে ওরা এছাড়া কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না। এর যে করতে করতে আমি চাই না যে কেউ এই কাজটা করুক, ভালোভাবে ব্যবসা করে যদি সুন্দরভাবে ব্যবসা করে থাক এটাই আমি চাই। আর আমার মতো যেন কেউ যেন এই অপরাধের মধ্যে যেন না ধরা, কিন্তু এরকম বহুত জরা।
আপনি যদি একটা ভালো পেশা পান, আপনার যদি এই পরিবার নিয়ে চলার মতো একটা পেশা পান, আপনি কি ছেড়ে দিবেন
ভাইয়া? আমি যদি আমি একটাই কথা জানেন, আমি যখন এক বছর ধরে করলাম না, আমি এটা ছেড়ে দিতে চাইছিলাম, আমার ছাড়তে পারতেছি না। আমি বর্তমানে এসব করে কি জানেন, আমার এটা জিনিসটা আমার ওয়াইফের কাছে শিখে, বাঁচতে হলে টাকা লাগবে আর মরতে হলে আমার লাগবে। আমার ওয়াইফ আমার এই জিনিসটা বারবার শিখে দিচ্ছে। তা আমি বর্তমানে এটাই চাই, বাঁচতে হলে টাকা লাগবে আর মরতে হলে আমার লাগবে। তা আমি এই দুইটাই চাই। তো টাকা হলে তার হবে না, আমি যে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ধরনের যদি ব্যবসা করতে যাই, আমি কিন্তু ভাইয়া যদি লেখাপড়া জানতাম না, আমি আজকে এসজিবি যেতে না আসলে চলতো। আমি আরো 10 বছর আগে আমি ভালো একটা চাকরি যেতাম। আমার যে বন্ধু বান্ধব ছিল দেশে, ওরা কেউ সেনাবাহিনী, দুইজন আছে র্যাব, এই মাঝে মাঝে আমার দোকানে যা, দুইজন আছে পুলিশ, মানে কেউ আছে বাইরে। আমার লগের বন্ধু বান্ধব যাদের লগে আমি স্কুলে গেছিলে ওদের আমার লগের। তো আজকে এমন দেখলো ওরা কথাবার্তা, কিন্তু আমি আমি আলম, আমি আলমের হয়ে গেছি, আমার কিছুই করতে পারিনি।
প্রিয় শ্রোতা, শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, নাথিং টু সে, নো কমেন্টস, কোনো মন্তব্য করতে পারিনি। ও নিজের জায়গা থেকে অনেক ভালো বোঝে, শুধু শুভকামনা থাকবে ওর জন্য। ওর মতো অবস্থায় যারা রয়েছে তারা বের হয়ে আসুক। কোনো মানুষ স্বইচ্ছায় নিজ জ্ঞানে অন্তর থেকে ফুল ডেডিকেশন নিয়ে কখনো খারাপ কাজ করেন না, এটা আমার এতদিনের যাহা বলিব সত্য বলিব করার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি বলতে পারি। আজকে এই পর্যায়ে আমাদেরকে আর যে রাজু শোনাবে গত সপ্তাহে আমাদেরকে কে মেইল পাঠিয়েছে বা চিঠি পাঠিয়েছে, সেই মেইল বা চিঠি, এবং তারপর আমরা আবারও ফিরে আসব। আর একই সাথে আপনাদেরকে বলতে চাই, যারা আমাদের এখানে এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান তারা ফোন করবেন 0961389289 এই নম্বরে। আবারও বলছি 0961389289 এই নম্বরে। ওকে রাজু,
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
আমি শিহাব, চট্টগ্রাম থেকে লিখছি। আমি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। এই অনুষ্ঠান আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সবাই তাদের মনের কথা লিখে পাঠায়, যে যে অপরাধ করে ছোট বড় সবাই কিন্তু চিঠি বা মেল করে পাঠায়। আর তাই আমিও আজ আমার একটা অপরাধের কথা চিঠিতে লিখে পাঠালাম। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, আসলে আমি তার সঙ্গে প্রতারণা করেছে। অনেকদিন সম্পর্ক রাখার পর আমি তাকে বিয়ের কথা বলি, সেও রাজি ছিল। পরিবারকে না জানিয়ে আমি তাকে একটি কাজে অফিসে আসতে বলি, সেই মেয়েটিও আসে, কিন্তু আমি ইচ্ছা করে সেখানে যাই না। মেয়েটি আমার জন্য সারাদিন অপেক্ষা করে, একটা পর্যায়ে কান্নাকাটি শুরু করে দেয়, চারপাশ থেকে লোকজন আসা শুরু করে। অনেকক্ষণ পর সেই মেয়েটিকে তারা বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। আজ আমার মনে হচ্ছে সেই মেয়েটির সঙ্গে ওই দিন আমি যা করেছি তা সত্যিই অপরাধ করেছে, অন্যায় করেছে, যেটা আমার করা একদমই উচিত হয়নি। আমি চাইব এরকম কাজ যারা করেন তারা যেন এরকম ভুল আর না করেন, কেননা ছোট ছোট অপরাধ থেকেই বড় বড় অপরাধের সৃষ্টি হয়। আমি সত্যিই লজ্জিত। ওই মেয়ে যদি অনুষ্ঠান শুনে থাকে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, সে যেন আমাকে ক্ষমা করে দেয়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু এবং যে বন্ধুটি কনফেস করেছেন তাকে। প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11:20 আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জুকে নিয়ে ফিরে আসবো আবারও জেবিএসবিতে। সবাই সচেতন হবেন কোন একজন বন্ধুকে শুনে, তার অপরাধ শুনে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সমস্ত অপরাধ থেকে ভুল থেকে আপনাকে সেফ রাখুন, সহি সালামত থাকুন, নিজে ভালো থাকুন, সমাজকে ভালো রাখুন, পরিবারকে ভালো রাখুন। আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।